الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
নমাজের আগে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার বিবি হাওয়া সহ বেশ কিছুদিন জান্নাতে থাকতে দিলেন। শেষ পর্যন্ত যখন তারা ইবলিসের দুকায় পড়া আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইলেন, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বাইরে ফিরে দুনিয়াতে পাঠান। এই ঘটনাটা সম্পর্কে কিছু জটিল ব্যাপার স্যাপার আছে যা আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। সেটা হল আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদম আলাইহিস সালামের জন্য গুনাহ ছিল কিনা, বিশুদ্ধ মত হইল, সহি মত হইল, নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদম আলাইহিস সালামের জন্য গুনাহ ছিল না। কারণ কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না, নবীগণ আজীবন নিষ্পাপ। কেউ যদি কোন নবী কোনদিন গুনাহ করেছেন বলে মনে করে তাহলে এটা হইল নবীর প্রতি তার উদারণা। সমস্ত মুসলমানদের উচিত নবীদের সম্পর্কে সুধারণা রাখা। কিন্তু বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা পাওয়া যায় যে ঘটনার দ্বারা ধারণা সৃষ্টি হয় যে এটা গুনাহ হইল না কিভাবে। আদম আলাইহিস সালামের এই ঘটনাটাও এরকম, এখানে এসে একটা ধারণার সৃষ্টি হয় যে এটা হয়তো আদম আলাইহিস সালামের জন্য গুনাহ ছিল, কিন্তু আসলে গুনাহ ছিল না। আমরা যারা বিশ্বাস করি গুনাহ ছিল না, আমাদের বিশেষভাবে বোঝা দরকার কেন গুনাহ ছিল। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম হইতো গুনাহ। আল্লাহ আদেশ করছেন নামাজ পড়ার জন্য, নামাজ না পড়লেই তো গুনাহ হয়। আল্লাহ আদেশ করছেন রোজা রাখার জন্য, রোজা না রাখলেই তো গুনাহ হয়। আল্লাহ সুদ খাইতে ঘুষ খাইতে নিষেধ করছেন, সুদ ঘুষ খাইলেই তো আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়, এই জন্য তো গুনাহ হয়। তাহলে আল্লাহ আদমকে নিষিদ্ধ গাছের ফল, একটা গাছের ফল খাইতে নিষেধ করলেন, যেহেতু আল্লাহর নিষেধ পালন হইল না, লঙ্ঘন হইল, তাহলে গুনাহ হইল না কেন। এর একটা কারণ হল মানুষের কোন কাজের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে কোন কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই গুনার সম্পর্ক নাই। জান্নাতে থাকা অবস্থায় মানুষের যা যত কাজ করে এর দ্বারা কোন সওয়াব নাই গুনাহ, সওয়াব গুনার সম্পর্ক হয় মানুষের কোন কাজের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে। আদম যেহেতু নিষিদ্ধ গাছের ফল দুনিয়ার জীবনে খাইছেন না, জান্নাতি জীবনে খাইছেন, এদের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই গুনারও কোনো সম্পর্ক। দুই নম্বর, দুনিয়ার জীবনেও কেউ যদি কোনো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করে ভুলবশত, জেনে শুনে নয়, তাহলে দুনিয়াতেও আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়। যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে খানাপিনা করতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে খানাপিনা করে ফেলে, বলুন রোজার কথা জেনে শুনে খানাপিনা করলো না রোজার কথা ভুলে, গুনাহ হবে? হবে না। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কেও আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল, ইবলিসের দুকায় ফিরে আদম নিষিদ্ধ তার মর্মটা তিনি ভুলে গেলেন। কাজেই এই সমস্ত বিশুদ্ধ ব্যাখ্যার আলোকে পরিষ্কার হইয়া যায় আদম আলাইহিসসালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ ছিল, কিন্তু জান্নাত থেকে বাহির হইয়া আসার কারণ হল, তাই আল্লাহ আদম হাওয়া দুইজনকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বাহির করে দিল। বাহির করে দেওয়ার সময় আপনারা লক্ষ্য করে দেখুন, কিছুদিন জান্নাতে থাকার পরে ওইখান থেকে বাহির হইয়া আসার আদেশটা আদমের জন্য আনন্দের হবে না দুঃখের হবে? দুঃখের। এই দুঃখটা যেন আদমের দুঃখ মনে না হয়, এই জন্য মহা কৌশলী আল্লাহ এমন একটা কৌশল অবলম্বন করছেন দুঃখটা যেন আদমের দুঃখই মনে না। বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই আপনাদের। একজন ভিখারি যদি আপনার কাছে 5টা টাকা ভিক্ষা চায়, তখন আপনার কাছে 1টা টাকাও নাই, এমত অবস্থায় ভিখারিকে কি বলবেন? মাফ করো। কিন্তু মাফ করো শব্দটা ভিখারির কাছে মজার না, আনন্দের না। ভিখারিরে কেউ যখন কয় মাফ করো, তখন এটা তার মনে বড় আঘাত লাগে, মাফ করো কথাটাই তার মনে বড় দুঃখ লাগে। কিন্তু আপনি যদি মাফ করো বলার সাথে সাথে বলেন যে ভাই এখন আমারে মাফ করো, এখন আমার কাছে টাকা 1টাও নাই, আগামীকাল আসলে আমি তোমাকে 500 টাকা দেব, 5 টাকা দিতে পারলেন না মাফ করো বলার কারণে যে দুঃখ লাগছিল মনে, 500 টাকা দেবো বললে সেই দুঃখ মনে থাকবে না? 500 টাকা পাওয়ার আনন্দে মন ভরে যাবে। আল্লাহ এইরকম একটা কৌশল অবলম্বন করছে। আল্লাহ বলছেন আদম হাওয়া তোমরা দুইজন জান্নাত থেকে কিছুদিনের জন্য বের হয়ে যাও, দুঃখজনক চিরকালের জন্য তোমাদের জান্নাতে আসার ব্যবস্থা নেই, রইল নি আর দুঃখ। জান্নাত থেকে বের হবে কতদিনের জন্য? কিছুদিনের জন্য। আর জান্নাতে ফিরে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করবেন কতদিনের জন্য? চিরকালের জন্য। তোমরা চিরকালের জন্য জান্নাতে আসার ব্যবস্থা আমি করবো, এখন কিছুদিনের জন্য জান্নাত থেকে বের হবে। কিছুদিনের জন্য জান্নাত থেকে বের হওয়ার আদেশের কষ্টটা আর কষ্টই রইল না, চিরদিনের জন্য আল্লাহ জান্নাতে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন সমস্ত আদম সন্তানের জন্য সেই সুসংবাদের দ্বারা, এই কষ্টটার কষ্টই রইল আনন্দে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দিনের ওয়াদা, আদম হাওয়া এবং আদম হাওয়ার সমস্ত সন্তানেরা কিভাবে চিরকালের জন্য জান্নাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা আল্লাহ করবেন বলে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটা আল্লাহ দুই ভাবে পুরা করেছেন। একটা হলো লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ আল্লাহ দেখা দিয়েছেন, আরেকটা হলো শতাধিক আসমানি কিতাব নাযিল করিয়া আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন। আমার কথা বুঝে থাকতে বলুন, আল্লাহর সেদিনের ওয়াদাটা আল্লাহ কত ভাবে পুরা করেছেন? দুই ভাবে, একটা নবী রাসূল পাঠানোর মাধ্যমে আর একটা আসমানি কিতাব নাযিলের মাধ্যমে। সমস্ত নবী রাসূল দুনিয়ার মানুষকে কিভাবে চিরকালের জন্য জান্নাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা বলে দিয়েছেন, সমস্ত আসমানি কিতাবেও আল্লাহ কিভাবে দুনিয়ার মানুষ চিরকালের জন্য জান্নাতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা বলে দিয়েছেন। এই ব্যবস্থার সার মর্ম হইল আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন এর বিনিময়ে আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। এই জানমাল আল্লাহর কাছে বিক্রি করে এর বিনিময়ে জান্নাত কিনাটা, এটাই হইল দুনিয়ার মানুষ চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার ব্যবস্থা। মুমিন হবে জান্নাতের খরিদ্দার, আল্লাহ নিজে জান্নাতের বিক্রেতা। আয়াতের ব্যাখ্যায় তফসীরের কিতাবে লেখা আছে, কেউ কোন জিনিস বিক্রি করে কোনটা যেটা নিজের দরকারি নয় সেটা কিনে, কোনটা যেটা নিজের দরকারি। বললে বেশি জিনিসটা তার কাছে বেশি মূল্যবান না কিনে জিনিসটা তার কাছে বেশি মূল্যবান? আল্লাহ বেছেন কোনটা জান্নাত, কিনেন কোনটা মুমিনের জানমাল। সুতরাং আল্লাহর কাছে জান্নাতের চেয়েও মুমিনের জানমালের মূল্য বেশি। আল্লাহর কাছে জান্নাতের এত কদর নাই, মুমিনের জানের যত কদর। আল্লাহর কাছে জান্নাতের এত মূল্য নাই, মুমিনের মালের যত মূল্য। এই কারণে আল্লাহ জান্নাত বিক্রি করে দেন আর মুমিনের জান মাল এর বিনিময়ে খরিদ করে নেন। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের কয়েকটা কথা পরিষ্কার ভাবে মনে রাখা দরকার। একটা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রি করেন, সুতরাং জান্নাত বেচা কিনা হয়, জান্নাত বেচা কিনা হয়। কিন্তু জান্নাত বেচার মালিক একমাত্র আল্লাহ, আর জান্নাতের খরিদ্দার হবে একমাত্র মুমিন মুসলমান। আরেকটা কথা স্মরণ রাখুন, তফসীরের কিতাবে লেখা আছে আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানিয়ে রাখছে। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে আল্লাহ কোনো বাড়ি বানিয়ে রাখছেন। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখছেন। নমরুদ নামের একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখছেন। কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা বাড়ি বানাইয়া রাখলেও এই বাড়িগুলি আল্লাহ এমনিতেই দিয়া দিবেন না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি যা বাড়িগুলি তোমাদের কাছে বিক্রি করব। জান্নাতে আল্লাহ সমস্ত মানুষের জন্যই পৃথক পৃথক একটা করে বাড়ি বানাইয়া রাখছেন, বাড়িগুলি এমনিতেই দিয়া দিবেন না, বিক্রি করবেন, বিক্রি করবেন। জান্নাতের বাড়িগুলি আল্লাহ মুমিন মুসলমানদের কাছে বিক্রি করবেন। কাজেই জান্নাতের খরিদ্দার হইতে গেলে আগে মুমিন মুসলমান হইতে হবে। মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতের খরিদ্দার হওয়া যাবে না। তাই আল্লাহ পরিষ্কার ভাষায় বলতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে। সুতরাং যে কয়েকটা কথা পরিষ্কার হইল, এর মধ্যে একটা, যদিও আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ করে রাখছেন, কিন্তু বাড়িগুলি আল্লাহ এমনিতেই দিবেন না, ফ্রি দিবেন না, বিক্রি করবেন। বিক্রয়ের মালিক শুধু আল্লাহ, আর খরিদ্দার শুধুমাত্র মুমিন মুসলমান। জান্নাত বেচা কিনার বাজার হইল একমাত্র দুনিয়া। দুনিয়াতে আসার আগে জান্নাত খরিদ করা যায় না, আর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে পরে জান্নাত খরিদের চান্স থাকে না, সুযোগ থাকে না। বলুন তো, দুনিয়াতে আসার আগেই জান্নাতের খরিদ্দার হওয়া যায় না আসার পরে? আসার পরে না কিনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে জান্নাত খরিদের আরো সুযোগ থাকে না? থাকে না। তাহলে জান্নাত কিনার সময়টা কোনটা? দুনিয়ার জীবন। জান্নাত কিনার সময়টা একমাত্র দুনিয়ার জীবন। এই দুনিয়াটা হইল জান্নাত কিনার বাজার। জান্নাতের মূল্য কি? আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মুমিনের জান আর মুমিনের মাল জান্নাতের মূল্য। মুমিনের জান আর মুমিনের মাল জান্নাতের মূল্য। এখানে পাঁচটা কথা। এক নম্বর, জান্নাত বেচা কিনা হয়। দুই নম্বর বেচার মালিক একমাত্র আল্লাহ, তিন নম্বর জান্নাতের খরিদ্দার একমাত্র মুমিন মুসলমান, চার নম্বর জান্নাত কিনার বাজার একমাত্র দুনিয়া, পাঁচ নম্বর জান্নাতের মূল্য শুধুমাত্র মুমিনের জান আর মাল, জান্নাতের মূল্য মুমিনের জান আর মাল। এখন আমরা লক্ষ্য করি কোন কিছু বেচা কিনা করতে গিয়া বিক্রেতার বলতে হয় যে আমি এই জিনিসটা এত মূল্যে তোমার কাছে বিক্রি করলাম না বিক্রি করব, করলাম বলতে হবে, হ্যাঁ করলাম বলতে হবে, বিক্রি করব বললে চুক্তি হয় না, বিক্রি করলাম বললে চুক্তি হয়। বিক্রেতা বলতে হবে আমার এই জিনিসটা তোমার কাছে এত মূল্যে বিক্রি করলাম, খরিদ্দারের বলতে হবে আমি এই মূল্যে এটা কিনলাম না কিনব, আমি বললাম যে আমার জামাটা আপনার কাছে বিক্রি করব, আপনি বললেন কিনব, হইল নি, কি বলতে হবে বিক্রেতা বলতে হবে বিক্রি করলাম, খরিদ্দারের বলতে হবে আমি খরিদ করলাম। যখন আল্লাহ এই ভঙ্গিতে বলছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনের জান মালের বিনিময়ে এদের কাছে জান্নাত বিক্রি করলেন। আল্লাহ কি বলছেন বিক্রি করবেন না বিক্রি করছেন, তখন আমাদের কি বলতে হবে বিক্রি আমরা খরিদ করব না করলাম, আমাদের বলতে হবে আমরা জান্নাত খরিদ করলাম, তখন আল্লাহর সাথে বন্দার জান্নাত দেখ না কন্ট্রাক্ট হইল চুক্তি হইল। এখানে এসে প্রশ্ন দাঁড়ায় যে আমরা যে নিজের জান আল্লাহর কাছে বিক্রি করে নিজের মাল আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত যে খরিদ করলাম, এটা কি দেখা জিনিস খরিদ করলাম না অনদেখা জিনিস খরিদ করলাম? আগে আলোচনা হয়ে গেছে অনদেখা জিনিস নয়, এটা দেখা জিনিস বিক্রি খরিদ করছি আমরা, দুই বড় বাবার চোখের দেখা জান্নাতের খরিদ্দার ছিল। কাজেই কোন মুমিন মুসলমান অন্ধবিশ্বাসী নয়, জান্নাতে যারা বিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, জাহান্নামে যারা বিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, পরকালে যারা বিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, আল্লাহতে যারা বিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, ফিরিস্তাতে যারা বিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, সব দেখা দেখাশোনা জিনিসে বিশ্বাসী। আমরা যে নিজের জান মাল বিক্রি করে জান্নাত খরিদ করলাম, এই জান্নাত সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তো আমাদের থাকতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যে আল্লাহ মানুষের জন্য এক একটা মানুষের জন্য এক একটা বাড়ি নির্মাণ করে রাখতেন, বাড়িগুলির আয়তন কত, রাসূল মোটামুটি একটা আইডিয়া দিয়েছেন জান্নাতে যত বাড়ি আল্লাহ বরাদ্দ করে রাখছেন এই সবগুলি বাড়ির মধ্যে যেই বাড়িটা সবচেয়ে ছোট এই বাড়িটা হল দশটা পৃথিবীর সমান, এর চেয়ে ছোট কোন বাড়ি জান্নাতে নাই এবং এই বাড়িটা হয় একটা মানুষের জন্য। হাদিসে এই ব্যাপারে একটা ঘটনা আছে, বড় মজার ঘটনা, আল্লাহ রাসূল বলেন যে সমস্ত মুমিন মুসলমান নিজের গুনার কারণে পরকালের বিচারে জাহান্নামে যায়, এরা যার যার গুনা পরিমাণ শাস্তি ভোগ করার পরে উদ্ধার হইয়া জান্নাতে যাবে, উদ্ধার হইয়া জান্নাতে যাবে, উদ্ধার হইয়া জান্নাতে যাবে, সর্বশেষে যেই লোকটা জাহান্নাম থেকে উদ্ধার হইয়া জান্নাতে যাবে এই লোকটা জাহান্নামে থাকা অবস্থায় আল্লাহকে বলবে আল্লাহ আমি যে গুনাহ করেছি আমার তো জাহান্নাম থেকে রক্ষা হওয়ার কোন যোগ্যতাই নেই, কাজে আমি কথা বলি না যে আমাকে জাহান্নাম থেকে বাইর করে দাও, আমি বলি না আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করে দাও, শুধু এতটুকু অনুনয় বিনয় করি আল্লাহ দয়া করে জাহান্নামের দরজার পাশে নিয়ে দাও যেন বাইরের খোলা জায়গাটা দিকে অমনে কিছু সান্ত্বনা দিতে পারে, আল্লাহ বলবেন ওয়াদা করো এরপরে আর কিছু চাইবে না তুমি, ওয়াদা করবো আল্লাহ এরপরে আর কিছু চাইতাম না। আল্লাহ ফিরিস্তাদেরকে হুকুম দিয়া তারে জাহান্নামের ভিতরেই দরজার পাশে নিয়ে বসাইবে, দরজার পাশে গিয়া যখন দেখবে জাহান্নামের বাইরে মুক্ত আগুন নাই এমন জায়গা দেখা যায়, তখন কইব আল্লাহ দয়া কইরা দরজাটার বাইরে নিয়ে আমারে পৌঁছে গেল। আল্লাহ বলবেন আবারও ওয়াদা করো, এর পরে আর কিছু চাইবে না তুমি, আবারও ওয়াদা করবে এর পরে আর কিছু চাইতাম না। যখন তারে জাহান্নামের বাইরে নিয়ে যাওয়া হবে দেখবে অনেক দূরে জান্নাত দেখা যায়, বলবে আল্লাহ জান্নাতের ভিতরে যাওয়ার তো কোনো অধিকার হই নাই আমার, জান্নাতের বাইরেই রাখো জান্নাতের পাশে নিয়ে রাখো। আল্লাহ আবারও বলবেন ওয়াদা করো এর পরে আর কিছু চাইবে না, কইব এর পরে আর কিছু চাইতাম না, জান্নাতের পাশে নিয়ে রাখার পরে কইব আল্লাহ আর একটু দয়া করে আমারে জান্নাতে ঢুকাইয়াই দেয়। আল্লাহ বলবেন আপনারা হাসলেন, আল্লাহ ওই সময় হাসবেন, বলবেন হে বন্দা তুই এই মুহূর্তে কতটা ওয়াদা খেলাপ করছস আমার সাথে চিন্তা করে। তখন আল্লাহ বলবেন ঠিক আছে যা জান্নাতের ভিতরে প্রবেশ কর। সে দৌড় দিয়ে গিয়া দেখবে তার আগে যারা জান্নাতে গেছিল তারা সবাই জান্নাতের এরিয়া দখল করে হবে, আর ডুববার মতো কোনো জান্নাত নাই। অনেকটা নিরাশ হইয়া আল্লাহ রে কইব আল্লাহ আমার তো কোনো জায়গা ওই জান্নাতের ভিতরে নাই, কোন জান্নাতে ঢুকবো, আমার আগে যারা ঢুকছে এরা তো সব এরিয়া দখল করে হবে। আল্লাহ বলবেন তুই যে দুনিয়াতে বসবাস করে আইছস এরকম দশটা দুনিয়ার সমান জান্নাতের একটা বাড়ি যদি তোরে দেয়া দেই তোর ফুসবনি। কইব আল্লাহ তুমি কি আমার সাথে মশকারি কর, আমি ডুববার জায়গা ভাই না, তুমি কো দশটা দুনিয়ার সমান। আল্লাহ বলবেন মশকারি করি না, তুই সামান্য ইমানের লেশ মাত্র লইয়া যখন মরছস তখন থেকে দশটা দুনিয়ার সমান একটা বাড়ি এখন তোর জন্য রিজার্ভ রাখছি যে তাতে কাউকে ঢুকতে দিছি। আল্লাহ রসুল বলেন এই লোকটা সর্বশেষে জাহান্নাম থেকে উদ্ধার হইয়া জান্নাতে যাইব, এবং এই লোকের জান্নাতের বাড়িটা সমস্ত জান্নাতিদের বাড়ি থেকে সব থেকে ছোট বাড়ি। বুঝে থাকলে এবার বলেন জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি কত কত বড়? দশটা দুনিয়ার সমান, আর বাকিগুলি একটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়। এই জান্নাতের বাড়ির গড় গুলি আল্লাহ রসুল বলেন এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, আর প্রতি দুইটা ইটের জয়েন্ট হবে মেশকে আম্বরের। এইগুলো জান্নাতের বিল্ডিং, সোনা রূপার ইটের তৈরি বিল্ডিং মেশকে আম্বরের মশল্লা দিয়ে জোড়া দেওয়া হবে। আর জান্নাতের ভিতরের ভিতরের অবস্থা, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা জান্নাতি জান্নাতের ভিতরে বসা থাকা অবস্থায় দেখবে আকাশে উড়ে যাচ্ছে এমন একটা এত সুন্দর একটা পাখি, তার জীবনে কোনোদিন এত সুন্দর পাখি দেখে না, মনে মনে ভাববে আহা পাখিটা যত সুন্দর না জানিটা খাইতে কত মজা। শুধু কল্পনায় আসবে তার যে না জানি খাইতে কত মজা, সাথে সাথে আকাশের উড়ন্ত পাখি এর গুষ্ট গুণা হইয়া তার মুখের সামনে হাজির হয়ে গেছে। আরে খাদিজে আল্লাহ রসুল বলেন দুনিয়াতে একটা লোক গৃহস্থী করত, জান্নাতে গিয়া কইব আল্লাহ আমার এখানে ও গৃহস্থী করতে মনে চায়, আল্লাহ ফিরিস্তাদের বলবেন ও ফিরিস্তা আমি আমার বান্দারারে এই ওয়াদা নিয়ে আসি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুজুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতে গিয়া যার মনে যা চাইব তাই ভাইব, যে যা কামনা করবো তারে তাই দেওয়া হবে। এখন তার মনে চাই গৃহস্থি করত, আমি যদি দেই না তাহলে আমার ওয়াদা রক্ষা হয় না, কাজেই তারে গৃহস্থির ব্যবস্থা করে দাও। আল্লাহর হুকুমে ফিরিস্তারা তারে জান্নাতের ভিতরে গৃহস্থির ব্যবস্থা করে দেবে। রাসূল বলেন জান্নাতের ক্ষেতের মধ্যে সে ফলের বীজ বাইন করব, এক পাশ থেকে বাইন ফিরা আর এক পাশে গিয়া ফিরা দেখব বাইন করতে দেরি হয়েছে, গাছ হইয়া ফল দইরা ভাগতে দেরি হয়েছে। জান্নাতের বাড়ির আয়তন কমপক্ষে দশটা দুনিয়ার সমান, জান্নাতের বিল্ডিং সোনার ভারিকের মেশকে আম্বরের মশল্লার জয়েন্ট, জান্নাতের খাওয়া দাওয়া যখন যা মনে চাইবে তাই মুখের সামনে হাজির হয়ে যাবে, জান্নাতের ভিতরে যে যা চাইবে সে তাই হইবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের এক একজন পুরুষকে কম পক্ষে 72 জন করে বিবি দেওয়া হবে, এর মধ্যে 70 জন হবে জান্নাতের ভিতরের তৈরি হুর আর 2 জন হবে দুনিয়ার বিবি। ওই 70 জন জান্নাতি নারীর উপর 2 জন দুনিয়ার বিবির সর্দারি থাকবো, সর্দার থাকবো 2 জন, যে 2 জন দুনিয়ার নারী হবে, যারা না জান্নাতে বানানি হয়েছে, জান্নাতে তৈয়ার করে রাখা হয়েছে, এরা সর্দারি হইতো না। যে সমস্ত নারীরা দুনিয়া থেকে জান্নাতে যাবে, এরা জান্নাতি নারীরা উপরে সর্দারি করবো। তার কারণ তোমরা ফ্রি জান্নাত পাইছো আর এরা দুনিয়া থেকে জান্নাত খরিদ করে আইছে, তোমরা বসবাস করার সুযোগ পাইছো আর এরা মালিকানা পাইছে, বুঝলেন কিনা দেখেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একজন বিবি যদি দুনিয়ার আকাশে তার হাতের কবজা পর্যন্ত ঝুলাইয়া দিত, তাহলে এই দুনিয়াতে আর কোনদিন চন্দ্র সূর্য উদয় না হইলেও তার হাতের কবজি পর্যন্ত অংশের রূপে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া উজ্জ্বল হইয়া জলমল ঝলমল করতে থাকে। যে বিবি রাতের কবজা পর্যন্ত লটকে দিলে চন্দ্র সূর্যের দরকার হয় না, এই বিবি কি পরিমাণ সুন্দর হবে। এইরকম কমপক্ষে 72 জন বিবি দেওয়া হবে এক একজন জান্নাতি পুরুষকে। আমাদের বাংলাদেশে বর্তমান 90 নাস্তিক যারা, এরা প্রশ্ন করে যে জান্নাতে যে একজন পুরুষকে 72 জন বিবি দেওয়া যাইব, এক একজন নারীকে কজন স্বামী দেওয়া যাইব, এইরকম প্রশ্ন যে আখিরি জমানার একদল নাস্তিকেরা করবে, আল্লাহ আগেও জানতেন কিনা? জানতেন, আল্লাহ তখন থেকে অগ্রিম জবাব দিয়ে রাখতেন। প্রশ্ন আসবে 1500 বছর পরে, আল্লাহ কোরআনের ভিতরে জবাব দিয়ে রাখছেন 1500 বছর আগে অগ্রিম জবাব। আল্লাহ বলেন, ফিহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াকমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জান্নাতি নারীদের রুচি এমন হবে একমাত্র স্বামী ছাড়া, একমাত্র স্বামী ছাড়া আর কোন পুরুষের চেহারা দেখাও পছন্দ করবে না। জান্নাতি বিবির রুচি ওই এরকম যে আমার একমাত্র স্বামী, আমি তার মধ্যে আমি তুষ্ট হইয়া থাকতে চাই, আমি আর কোন পুরুষ নই। এখন যেই ব্যক্তি একমাত্র একজন স্বামী ছাড়া আর কোন পুরুষ চায় না, তারে যদি 72 জন স্বামী বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে তার আনন্দ হবে না কষ্ট হবে? এই জন্য জান্নাতে নারীদেরকে একের বেশি স্বামী দেওয়া হবে না, কিন্তু পুরুষদেরকে কমপক্ষে 72 জন করে বিবি দেওয়া হবে। কথাটা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিই, শুনুন। এক ব্যক্তির যদি 5টা 7টা 10টা 20টা ছেলে সন্তান হয়, এটা কি তার জন্য অপমানের হয় না গৌরবের হয়? গৌরবের হয়। বাবে একবারের ছেলে সন্তান বেশি হওয়াটা এটা বাপের জন্য গৌরবের ব্যাপার হয়, কিন্তু ছেলের জন্য বাপ একের বেশি হইলে গৌরবের ব্যাপার হয় না অপমান হয়? ছেলের জন্য বাপ একজন হইলে গৌরব হয় না অপমান হয়? অপমান হয়। ছেলের যেমন বাপ একের বেশি হওয়াটা অপমান, ঠিক তেমনি ভাবে জান্নাতি নারী স্বামী একের বেশি হওয়াটা অপমান মনে করবে। কথা বুঝছেন কিনা দেখেন, জান্নাতি নারীরা একের বেশি স্বামী হওয়াটা অপমান মনে করবে, আর পুরুষে একের বেশি স্ত্রী হওয়াটাকে আনন্দ মনে করবে। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতিরা যে যা চাইব সে তাই পাইব, নারীরা একজন মাত্র স্বামী চাইব তারে একজন মাত্র স্বামী দেওয়া হইব, পুরুষেরা কয়েকজন বিবি চাইব তারে কয়েকজন বিবি দেওয়া হইব, যে বিবি কয়েকজন চায় তারে যদি একজন দেওয়া হয় তাহলে তবুও তার চাহিদা পূরণ হবে না, যে একজন মাত্র স্বামী চায় তারে যদি কয়েকজন স্বামী দেওয়া হয় তবুও তার চাহিদা পূরণ হবে না। আল্লাহ ওয়াদা দিয়ে রাখেন প্রত্যেকের চাহিদা পূরণ করে দেওয়া হবে জান্নাত। বুঝে থাকতে বলেন, পুরুষের চাহিদা আর নারীদের চাহিদা একরকম হবে না, ভিন্ন 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 চাহিদা হবে, ভিন্ন ভিন্ন ভাবে তাদের চাহিদা জান্নাতে পূরণ করে দেওয়া হবে। এই জান্নাত এর খরিদদার হইল মুমিন মুসলমান। এখন জান্নাতে তো আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা করে বাড়ি বরাদ্দ করে রাখে। মুমিন মুসলমানের সংখ্যা কত এটার একটা হিসাব আছে হাদিস শরীফ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হইয়া দাঁড়াইবে, আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, এই সবগুলি মানুষ তোমার সন্তান, তোমার সন্তানদের মধ্যে যারা জান্নাতি তাদেরকে আলাদা কাতারে আর যারা জাহান্নামী তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাও। আল্লাহ আদম আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবেন, পার্সেন্টেজ কত, কতভাগের কতভাগ সন্তানদেরকে আমার জান্নাতিদের কাতারে দাঁড় করাইব আর কতজন সন্তানকে জাহান্নামীদের কাতারে দাঁড় করাইব। আল্লাহ বলবেন, হে আদম, তোমার সমস্ত সন্তানদের প্রতি হাজারের একজনকে জান্নাতিদের কাতারে আর 999 জনকে জাহান্নামীদের কাতারে দাঁড়াইব। বুঝে থাকলে বলুন, সমস্ত আদম সন্তানদের মধ্যে গড়ে জান্নাতি কতজন আর জাহান্নামী কতজন? একজন জান্নাতি আর 999 জন জাহান্নামী। সমস্ত মানুষের জন্যই জান্নাতে আল্লাহ একটা করে বাড়ি বানিয়ে রাখছেন কিনা? রাখছেন। কিন্তু খরিদ্দার হবে কজন? একজন, হাজারের একজন খরিদ্দার হবে, হাজারের একজন। বাকি 99 জন যে জান্নাতের খরিদ্দার হইল না, এদের নামে অত জান্নাতে বাড়ি বরাদ্দ করা ছিল, এদের জান্নাতের বাড়িগুলি হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন। যে সমস্ত মুমিন মুসলমানেরা জান্নাতি হবে, এরা এদের জন্য জান্নাতে বরাদ্দ করা যে বাড়ি আছে এটা হবে এরা খরিদ্দার। আর যারা জান্নাতের বাড়ি খরিদ করলো না মারা গেল, বলুন ফেরাউনের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ ছিল কিনা?
ছিল।
খরিদ কইরা মারা গেল না খরিদ না কইরা মারা গেল? এরকম নমরুদ, কারুন, আমান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব যত বেইমান, এরা জান্নাতের এদের নামে বরাদ্দ করা বাড়িগুলি খরিদ না কইরা মারা গেল। এরকম প্রতি হাজারের 999 জন মানুষ জান্নাতের খরিদ্দার না হইয়া দুনিয়ার থেকে বিদায় হইল, এদের জান্নাতে এদের নামে বরাদ্দ করা বাড়িগুলি কি হবে? আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা তোমাদের নামের বরাদ্দ করা জান্নাতের বাড়িটা যখন কিনে ফেলবে, তখন যারা জান্নাতের বরাদ্দ করা বাড়িগুলি কিনল না তাদের সেই অবসর বাড়িগুলি আমি তোমাদেরকে দিয়া দিব বোনাস। তোমাদের নামে বরাদ্দ করাটা খরিদ্দার হবে তোমরা, আর বাকিগুলি তোমরাই পাবে বোনাস। কথা বুঝতে পারছেন কিনা দেখুন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ ওয়াদা করছিলেন দুনিয়াতে আদম হাওয়াকে পাঠাইবার সময় যে তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, চিরকালের জন্য তোমাদের জান্নাতে ফিরে আসার ব্যবস্থা আমি আল্লাহ করব। আল্লাহর দেওয়া ব্যবস্থাটা গ্রহণ করবে মাত্র হাজারের একজন, 999 জন করবে না। এই জন্য গড়ে প্রতি হাজার মানুষের একজন মানুষ জান্নাতের খরিদ্দার হবে, প্রতি হাজারের 999 জন মানুষ জান্নাতের খরিদ্দার হতে পারবে না, তাদের জান্নাতের বাড়িটা এরা বোনাস পাইবে। আমরা যে জান্নাতের খরিদ্দার হইলাম, কোন কোন জিনিস আল্লাহর কাছে বিক্রি করলাম যার বিনিময়ে জান্নাতের খরিদ্দার হইলাম? জান আর মাল। এখন একটা কথা মনোযোগ দিয়া বুঝেন, আমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করিয়া আমি আল্লাহর জান্নাতের খরিদ্দার হইলাম। আমার জান আমি পাইছিলাম কোথায়? আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া জান আমি আল্লাহর কাছে বিক্রি করলাম, কার মাল কার কাছে বেচলাম? এটা কোন ধরনের বেচা? মালিকের জিনিস মালিকের কাছে বেচলাম, এর বিনিময়ে মালিকের আর একটা জিনিস কিনলাম। সারা দুনিয়ার কোন মার্কেটে, সারা দুনিয়ার কোন শপিং সেন্টারে আসেনি এমন ব্যবস্থা যে বিক্রেতার মাল বিক্রেতার কাছে বিচ্ছিয়া আমনে পয়সা লিয়ে দেবে বাড়ি? এটা তো হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা বেচা কিনার একটা বাহানা করছেন না, আসলে এটা বেচা কিনা না, বেচা কিনার বাহানা মাত্র। আমার জান আল্লাহর দান, আল্লাহ আমার জানের মালিক, আল্লাহ আমার মালের মালিক, আমারে শুধু ব্যবহার করার জন্য দিছেন। আল্লাহ বলেন তোমারে ব্যবহার করার জন্য দিছি, এই যেই যদি আমারে ফিরাইয়া দিতে রাজি থাকো আমি এটার খরিদ্দার হইয়া আমি যে জান্নাত বানায় রাখছি এটা তোমার কাছে বিক্রি করে। এটা কোন ধরনের বাহানা বোঝার জন্য একটা উদাহরণ দিই আপনাদের। বাবা ছেলের জন্য বাজার থেকে কতগুলি বিস্কুট কিনে আনলো অথবা সুইট কিনে আনলো, আইনা ছেলের দুই হাতে দুইটা মিষ্টি দিল আর বাকিগুলি সপ্তাহ ভোগেরে রইল। দুই হাতে দুইটা দিয়া কইল বাবা একটা মিষ্টি তুমি খাও আর একটা মিষ্টি আমারে দিয়া দাও। বাপে খাইবার লাগি কইছে ছেলের মন পরীক্ষা করত কি বুঝলেন মন পরীক্ষা। এই সময় যদি ছেলে ও একটা মিষ্টি নিজে রাখে আর একটা মিষ্টি দিন বাপে দিয়া দেয় বাপে কি ফিরাইয়া নেয় না, পকেটের দাগুলি দা ছিল সবগুলি উদার করিয়া দিয়া দেয়, পকেটের সবগুলি তারে দিয়া দিবার লাগি আনছে তো পাখে দিয়া তার একটা মন পরীক্ষা করছে মাত্র। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বান্দাদেরকে দিয়া দিবার জন্যই বানাইছেন, আল্লাহ নিজে ব্যবহার করার জন্য নয়। সমস্ত জান্নাত আল্লাহ বানাইছেন বান্দাদেরকে দিয়া দেওয়ার জন্য, যেমন ভাবে আমার জান আল্লাহ দান করে দিছেন, আমার শরীর আমার স্বাস্থ্য আল্লাহ দান করে দিছেন, আমার সম্পদ আমার সন্তান আল্লাহ দান করে দিছেন, ঠিক তেমনি ভাবে জান্নাতও আল্লাহ আমাকে দান করে দিবেন। তবে দান করার যোগ্য কিনা তুমি একটা বাহানা করবো, আমি তোমার একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? তোমার জান আমি দিলাম ইয়া কইলাম এটা আমার কাছে বিক্রি করে দাও, যদি বিক্রি করে দিতে রাজি থাকো, যদি প্রমাণ দিতে পারো যে তোমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করে দিতে রাজি, আমি তোমার নামে জান্নাত যেটা বরাদ্দ করছি এটা তো তোমার কাছে বিক্রি করব, আর যেইগুলি কিনছে না খরিদ্দারেরা ওইগুলি তোমার দেয়া দেবো। কোন আল্লাহ একটা এখানে বেচা কিনার নাম লইলেন, সত্যিকারের বেচা কিনা না বন্দাকে আল্লাহর জান্নাত গুলি দিয়া দেওয়ার একটা বাহানা মাত্র, বাহানা মাত্র। আমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করলাম মানে আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বিক্রি করলাম। এরপরে দেখুন বেচা কিনার নিয়মেও যে জিনিসটা আমি একজনের কাছে বিক্রি করে দিলাম এই জিনিসটা আমার আর ব্যবহার করার অধিকার থাকে না খরিদ্দারকে সমঝাইয়া দিতে হয়। আমাদের জান আল্লাহর কাছে বিক্রি করলাম বেচা কেনার নিয়মে কয় এই মুহূর্তে আমার জান আল্লাহরে সমঝাইয়া দেওয়া দরকার। আল্লাহ বলেন সন্ধানের দরকার নাই তোমার ব্যবহারে থাকো, আমার মাল আল্লাহর কাছে বিক্রি করলাম এর বিনিময়ে জান্নাত খরিদ করলাম। বেচা কেনার নিয়মে কয় আমার সমস্ত সম্পদ আল্লাহর নামে বিলাইয়া দেওয়া দরকার। আল্লাহ বলেন আমার নামে বিলানির দরকার নাই তোমার মুখ দখলে থাকো, শুধু একটা কথা স্মরণ রাখো আমি দান তোমারে দান করছিলাম এই দান আবার তুমি আমার কাছেই বিক্রি করছো, কাজেই নিয়ম আছে আমি তোমার দান বাইর করে নিয়ে আনিতাম নিলাম না তোমার মুখ দখলে রেখে দিলাম, শুধু একটা শর্ত লাগাইয়া দিলাম তুমি ইচ্ছা মতো তোমার জান দুনিয়ার জীবনে ব্যবহার করতে পারো না, আমার দেওয়া মাল তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারো না, আমি আল্লাহ যেভাবে তুমি চললে রাজি আর খুশি থাকি তুমি সেইভাবে যদি চলো এই তোমার জান আমার কাছে বিক্রি করে দেওয়া হইল, তোমার মাল যেভাবে খরচ করার জন্য আমি বিধান দিছি সেইভাবে যদি খরচ করো এই মালই আমি আল্লাহর কাছে বিক্রি করা হলো। বলেন বেচা কিনার নিয়ম মতো আল্লাহরে সমঝাইয়া দিতে হয় না আল্লাহর মর্জি মতো নিজেই ব্যবহার করলে চলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির গোশত সম্পর্কে বলেন লাইন ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও কুরবানির গোশত আল্লাহ নিয়া যান না তোমরা নিজেরাই খাও, আল্লাহর নামে কিতা দিছো খাও নিজের বিবেক রেখে দিও, আল্লাহর নামে কুরবানি দিছো গোশত নিজে খাইছো তে আল্লাহর নামে দিছো না কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার গোশত আমি নেইও না চাইও না, তোমার কুরবানির জানোয়ারের কোন অংশ আমি নেইও না চাইও না, এটা তোমারই মুখ দখলে থাকে। আমার নামে কি দিছো? আমার নামে শুধু তোমার আন্তরিকতা আমি তোমার বলি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলেছিলেন একমাত্র ছেলেকে আমি আল্লাহর নামে জবাই করে ফেলি, তখন জবাই করে ফেলতে রাজি হইয়া গেলেন, ছেলে ও জমাই হইতে রাজি হইয়া গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুরিরে নিষেধ করলেন, খাতিস্তা। ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম করলেন কাটো, যে সুরি আত নিলেন আল্লাহ সুরিরে হুকুম করলেন খাতিস্তা। পুচাইতে পুচাইতে যখন সুরিয়ে কাটে না, ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত হইয়া হাতের সুরি উড়াইয়া ফেলাইয়া গেলেন। আল্লাহর কুদরতে সুরির জমান খুলিয়া গেল। সুরিয়ে নবীরে কয়, নবী আমার প্রতি রাগ করবেন না, যে আল্লাহ একবার হুকুম করতেন আপনাকে ছেলের গলা কাটার জন্য, সে আল্লাহ 70 বার নিষেধ করছেন আমি চুরিকে ছেলের গলা না কাটার জন্য। আপনি আল্লাহর একটা হুকুম পালন করার জন্য যে পরিমাণ ব্যস্ত, আল্লাহর 70টা নিষেধ পালন করার জন্য আমি 70 গুণ বেশি ব্যস্ত, যে আপনি আমার প্রতি রাগ করবেন। দেখেন আল্লাহর লীলা খেলা কেমন। শেষ পর্যন্ত আল্লাহ বেহেশতের থেকে দুম্বা পাঠিয়া কইলেন, নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। বেহেশতের থেকে দুম্বা পাঠাইলাম ফিরিস্তা দিয়া আর কইলাম, ও ইব্রাহিম তোমারে যে কাজের আদেশ করছিলাম এটা তোমার পক্ষ থেকে পালন হইয়া গেছে। হইছে নি পালন না হইছে না? গলা ওই কাটলো না, দব করার হুকুম আছিল, গলা ওই কাটলো না, হুকুম পালন কেমনে হইল? আল্লাহ বলেন গলা কাটা আমার উদ্দেশ্য না, তুমি রাজি নি গলা কাটতে না রাজি না ওইটা আমার উদ্দেশ্য। ঠিক কেমনি বলে, আমরা জান আল্লাহর কাছে বিক্রি করে দিছি, নিয়মে হয় জান বাড়ি ফিরে আল্লাহ নিয়ে যাইবার অধিকারী। আমরা মাল আল্লাহর কাছে বিক্রি করে দিছি, নিয়মে কয় মাল আল্লাহর নামে দান করে দিতে হবে, কিন্তু আল্লাহ বলেন তোমার গুপ্ত হলেই থাকো, যে আমি কিনবার বাহানা করলাম কেন, তোমার মন পরীক্ষা করতাম, তুমি তোমার আমার কাছে বিক্রি করা তোমার দান, আমার কাছে বিক্রি করা তোমার মাল আমার মর্জি মতো ব্যবহার করো না তোমার মর্জি মতো ব্যবহার করো, এটা হইল আসল কথা। বুঝলেন কিনা? দেখেন আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিদ্দার হইছি আমরা। আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিদ্দার হইছি। বেচা কিনার নিয়মে কয় খরিদ্দারকে সমঝাইয়া দিতে হবে, আমাদের খরিদ্দার বলে সমঝাইয়া দিতে হবে না, তোমার বুদ্ধ হলে থাকো, এখানে তোমার মন পরীক্ষা করবো আমি, আমার দেওয়া জান আর মাল আমার কাছে বিক্রি করার ফল তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করো না আমার ইচ্ছা মতো ব্যবহার করো, যদি তোমার ইচ্ছা মতো ব্যবহার করো তোমার এই জান আমার কেনার দরকার নাই, তোমার মালও আমার কেনার দরকার নাই, তোমার কাছে আমার জান্নাত বিক্রি করারও দরকার নাই, আর যদি আমার কাছে বিক্রি করা জান আর মাল তোমার মুগ্ধ হলে দেওয়ার পরে আমার মর্জি মতো ব্যবহার করো, তোমার মন আমার পরীক্ষায় ফাঁস, তোমার কাছেই আমার জান্নাত বিক্রি করতে চাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে, আল্লাহর দেওয়া জান আমার ওই মুগ্ধ হলে রেখে দেন, আল্লাহর দেওয়া মাল আমার ওই মুগ্ধ হলে রেখে দেন, কিন্তু আল্লাহর কাছে আমার সমস্ত সম্পদ বিক্রি করার পরেও আমার মুগ্ধ হলে রেখে দিয়েছেন আমার ইচ্ছা মতো খরচ করার জন্য না আল্লাহর মর্জি মতো। আল্লাহর মর্জি মতো মুমিনের মাল খরচ করণের জন্য আল্লাহ তিনটা খাত তিনটা ফান্ড নির্ধারণ করে দিয়েছেন। একটা হইল নিজের সংসারের দরকারে খরচ করা, বিবি বাচ্চার খানা পোশাক বাড়ি ঘর যা কিছু লাগে খরচ করো, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। দেখেন মুমিনের হালাল উপার্জিত মাল নিজের বিবি রেখাওয়ায়, নিজের বাচ্চারে খাওয়ায়, নিজের বিবি রে ভিন্দায়, নিজের বাচ্চারে ভিন্দায়, নিজের হালাল উপার্জিত মাল এর দামে বাড়ি ঘর বানাইয়া বিবি বাচ্চারে লালন পালন করে, আল্লাহ বলেন এটাই আমার আমার কাছে বিক্রি করা হইল, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। এক নম্বর খাত হইল নিজের সংসারের দরকারে খরচ করো, এটাই আল্লাহ আল্লাহর কাছে বিক্রি করা হইল। দুই নম্বরের খাত হইল তোমাদের মধ্যে যারা গরিব আছে মিসকিন আছে, ও আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবীলি ওয়া লা তুবদ্দিল তাবদীলা। তোমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে, এরা আবার হয়তো তোমার প্রতিবেশী হইতে পারে, তোমার আত্মীয় স্বজন হইতে পারে, তোমার বন্ধু বান্ধব হইতে পারে, অথবা দূরবর্তী অন্য কেউ হইতে পারে, তোমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গরিব মিসকিন আছে বা দূরবর্তী অভাবগ্রস্ত লোক যারা আছে, তোমার সংসারের খরচ চালাইয়া যদি অতিরিক্ত থাকে, অতিরিক্ত সম্পদের এক অংশ আমার গরিব বন্দারে দান করো, এইটাই আমি আল্লাহর কাছে বিক্রি করা হইল, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে আল্লাহ একদল বান্দাকে বলবেন যে তোমাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দান করেছিলাম, এরপরে আমি আল্লাহ অভাবগ্রস্ত হইয়া তোমাদের কাছে সাহায্যের জন্য গেছিলাম, তুমি আমার আমার দেওয়া দন ভাইয়া, আমি আল্লাহ যখন অভাবগ্রস্ত হইয়া সাহায্যের জন্য তোমার কাছে গেলাম তখন তুমি আর আমারে সাহায্য করছো না, আজকে এটার বিচার হবে। আল্লাহ রাসূল বলেন এই বান্দা তখন আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি তো আমাদেরকে দন দান করলেন, আমরা ধনী হইলাম আপনার দেওয়া দন ভাইয়া, এটা তো বুঝলামই, কিন্তু যে আল্লাহর দেওয়া দন ভাইয়া আমি ধনী হইলাম, এই আল্লাহ আবার অভাবী হইয়া আমার কাছে সাহায্যের জন্য গেল কেমনে, এটা তো বুঝলাম না। আপনারা বুঝতে পারতেছেন কিনা প্রশ্নটা? রাসূল বলেন তখন ওই সমস্ত ধনী লোকেরা হাশরের মাঠে আল্লাহরে জিজ্ঞাসা করবে, আপনার দেওয়া দন ভাইয়া আমরা ধনী হইলাম, এই জায়গার মধ্যে আবার আপনি কিভাবে অবাধী হইয়া আমাদের কাছে সাহায্যের জন্য গেলেন, এটা তো বুঝলাম না। আল্লাহ তখন বলবেন, স্মরণ করে দেখো তোমার প্রতিবেশীর মধ্যে অমুক লোকটা গরিব ছিল কিনা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে অমুক লোকটা গরিব ছিল কিনা, তোমার বন্ধু বান্ধবের মধ্যে অমুক লোকটা গরিব ছিল কিনা, সে যে না খাইয়া একদিন কাটাইছে তুমি তুমি জানছিলে কিনা, তার স্মরণের কাপড় যে শিরা আছে তোমার খবর আছে কিনা, তার গর্দে ভাঙ্গা আছে তোমার খবর আছে কিনা, তার বিবি বাচ্চা দে মান ইজ্জত নিয়া বসবাস করার মতো ঘর ছিল না তোমার জানা আছিল কিনা, তখন বলবে হ্যাঁ আমার জানা আছিল। আল্লাহ তখন বলবেন, তোমারে ধনী বানাইছি আমি আর তারেও গরিব বানাইছি আমি, তোমারে ধনী বানাইছি দন দিয়া পরীক্ষা করতাম আর তারে গরিব বানাইছি গরিব বানাইয়া পরীক্ষা করতাম, তোমার প্রতিবেশীর এজেন্ডা শুন না তুমি জানো সে খাইয়া ঘুমাইছে না, তোমার ঘরের কিছু খানা তুমি তারে ভাটাইছো না, তুমি জানো তার বাচ্চার ভেটে ভাত নাই, তার বিবি মরণে কাপড় ছিলা জানাও তুমি তার বিবির লাগে একটা কাপড় দিছ না, জানাও তুমি তার বাচ্চার লাগে এক পুষ্টি খানা ভাটাইছো না, জানাও তুমি তার বান্দা ঘরটা মেরামত করার লাগে কিন্তু পয়সা রাজ্য করতো না, এটার মানে হইল যে আমি আল্লাহ এদারে গরিব বানাইছি, তারে যে দিল না সে আমি আল্লাহরে দিল না, ওই আল্লাহরে দিল না কথার ব্যাখ্যা আল্লাহ দিদিই বিবেন, আমি আল্লাহ কেমনি অভাবী হইলাম, আমি আমি আল্লাহ একদল বন্দারে অভাবী বানাইয়া দিলাম, এর মানে হইল আমি আল্লাহ অভাবী হইলাম, তুমি আমার আমার বানাইয়া দেওয়া অভাবগ্রস্ত তুমি দিছ না, এর মানে হইল তুমি আমি আল্লাহরেই দিছ। এই কারণে মুমিন মুসলমানের মাল যে আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিদ্দার হইল, মাল খরচ করার খাত তিনটা, তিন খাতে খরচ করলেই জান্নাতের খরিদ্দার হয়ে যায়। এক নম্বর নিজের সংসারের দরকারে খরচ কর, দুই নম্বর অভাবগ্রস্তদের সাহায্যে খরচ কর, তিন নম্বর তোমরা নিজের আর নামাজ করার জন্য যদি মসজিদ না থাকে, তোমাদের বাচ্চাদের ইসলামী শিক্ষার জন্য যদি শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, তাইলে তিন নম্বর খাত হইল নামাজ করার মসজিদ ধর্মের খাত, এটা নির্মাণ করো মাদ্রাসা ইসলামিক স্কুল বা মাদ্রাসা যেখানে তোমাদের বাচ্চা বাচ্চা কাচ্চারা ছেলেমেয়েরা ইসলাম ধর্ম শিখবে, কলেমা কালাম শিখবে, উজুগুসল শিখবে, পাকনা ফাঁক শিখবে, নমাজ রোজা শিখবে, এবাদত বন্দেগী শিখবে, এমন প্রতিষ্ঠান যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে তোমাদের ভবিষ্যৎ সন্তানদের সন্তানেরা তোমাদের নেক্সট জেনারেশন মুসলমান থাকতে পারবে না। এই জন্য প্রত্যেক সমাজের মুসলমানদের উপর ফরজ যে আমাদের আওলাদরা আমাদের বাচ্চারাও যেন ভবিষ্যতে মুসলমান থাকতে পারে। এই জন্য আজকে যেভাবে আমরা মসজিদে নামাজ পড়ি, আজকে যেভাবে আমরা এবাদত বন্দেগী করি, আমাদের বাচ্চারাও যেন মসজিদে নামাজ পড়তে পারে এবং এরাও যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, যে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, এটা হইল মুসলমানের মাল খরচ করার তিন নম্বর খাত। ধর্মীয় কাজে সাহায্য করা, ইসলামিক স্কুল প্রতিষ্ঠার কাজে সাহায্য করা, ধর্মীয় কাজে সাহায্য করা, মাদ্রাসা পরিচালনার কাজে সাহায্য করা, ধর্মের কাজে সাহায্য করা, মসজিদে সাহায্য করা, ধর্মের কাজে সাহায্য করা, এর মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের খরিদ্দার হইয়া যাবে। তাইলে মুমিনের যে মাল আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিদ্দার হইল, এই মাল কতটা খাতে খরচ করলে আল্লাহ খুশি, তিনটা খাত। এক নম্বর নিজের সংসারের দরকারে খরচ কর, দুই নম্বর অভাবগ্রস্তদের সাহায্য খরচ কর, তিন নম্বর ধর্মীয় কাজে খরচ কর, তোমার নমাজের জায়গা তুমি বানাও, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও, তোমার বাচ্চারে উদুগোসল শিক্ষা দেওয়া, ভাগ শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান তুমি বানাও তোমার বাচ্চাদের মুসলমান থাকার জন্য, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। তোমার গরিব আত্মীয় স্বজনদের দান করো, তোমার গরিব বন্ধু বান্ধবরে দান করো, তোমার গরিব প্রতিবেশীরে দান করো, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। তুমি নিজে খাও, বাচ্চারে খাওয়াও, বিবিরে খাওয়াও, নিজে বিন্দো, বাচ্চারে বিন্দাও, বিবিরে বিন্দাও, নিজে বসবাসের, নিজের বসবাসের ঘর বানাও, বাচ্চার বসবাসের ঘর বানাও, বিবির বসবাসের ঘর বানাও, এর বিনিময়ে তুমি, আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের খরিদ্দার হয়ে যাও। দেখেন আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা কত সহজ। আল্লাহ আল্লাহর দেওয়া মাল কি আমি নিজে খাইব, আমার বিবিরে খাওয়াইব, আমার বাচ্চারে খাওয়াইব, এর বিনিময়ে আমি আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়ে যাই। ওই যে আল্লাহ ওয়াদা করছিলেন চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার ব্যবস্থা আমি করব, আল্লাহ কত সহজ ভাবে আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন। অথচ আমরা এগুলির কোনো গুরুত্ব করি না যে আমরা কোন কারণে দুনিয়াতে আসলাম, কতদিনের জন্য আসলাম। আমাদের কাজকর্মে আমাদের চালচলনে মনে হয় যে আমরা ফিরে জান্নাতে যাওয়ার দরকার নাই। এই দুনিয়াতে যত বুক বিলাস আর রং তামসা করতে পারি ততই সার্থক। দুনিয়াতে যদি বুক বিলাস করতে না পারি, দুনিয়াতে যদি রং তামসা করতে না পারি, তবেই আমার জীবনটা বিফল গেল। আমাদের চালচলনে এইরকম মনে হয়, এইরকম ধারণা হয়। অথচ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এই দুনিয়াটা তোমাদের চিরকাল থাকার জায়গা নয়, দুনিয়া হলো কিছুদিনের, এই জান্নাত কিনার একটা বাজার, তোমরা বাজারে আসো। যেহেতু আল্লাহ এদের দুনিয়াটারে আমাদের জন্য জান্নাত কিনার বাজার সাব্যস্ত করে দিচ্ছেন, এই জন্য ব্যাপারটারে আমরা একটা বাজারের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। এক ছেলের বাবা ছেলেরে বাজারে পাঠাইল চাউল কিনে আনত। চাউল কিনে নিয়ে আসলে পরে ঘরে পাপসাক হবে, রান্না বান্না হবে, ঘরের সবাই খানা পিনা করবে, তারপরে ঘুমাইবে। ছেলে বাজারে গেল, বাবার কাছ থেকে দেখা লইয়া বাজারে গিয়া বাজারের এক কোনায় কিছু লোকে গান গান বাজনা করে, এক কোনায় কিছু লোকে সাপ নাচায়, এক কোনায় কিছু লোকে রং তামসা করে। সে সাপ নাচানি দেখতে দেখতে, গান বাজনা শুনতে শুনতে, রং তামসা দেখতে দেখতে চাউলের দোকান বন্ধ হয়ে গেল। এখন বাড়িতে আসবে চাউল নিয়া আর না চাউল ছাড়া। বাড়িতে আসার পরে দেখবে কি বাবা মা খানা পিনা তৈয়ার করে খাইতে পারছে, অপেক্ষা করে না, তার চাউলের অপেক্ষায় খালি। আর যখন আসবে তখন এই ছেলের উপর যেমন অবশ্যই তোমারে কোন কাজে বাজারে পাঠাইছিলাম তার হিসাব হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাত কিনার বাজার দুনিয়াতে আমাদের পাঠাইছে। জান্নাত কিনে নেওয়ার জন্য তোমাদেরকে এই বাজারে পাঠাইছে, কিন্তু আমরা বাজারে আসলাম জান্নাত কিনার জন্য। আমার জান আল্লাহর কাছে বিক্রি করা জান্নাত কিনার একমাত্র পথ, আমার মাল আল্লাহর কাছে বিক্রি করা জান্নাত কিনার একমাত্র পথ। আমরা জান্নাত কিনার জন্য প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসি, কিন্তু আমাদের অধিকাংশদের কোন কাজে বাজারে আসলাম খবর নাই, অন্য কাজ নিয়ে ব্যস্ত, আর ওই কাজ করতে করতে জীবন শেষ হইয়া যায়, জান্নাতের খরিদ্দার না হইয়া এই দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। এক ছে বড় বুকামি, এর ছে বড় বেআকলি আর কিছু হইতে পারে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 124,000 নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার মানুষকে এই কথাটা বুঝাইবার জন্য যে তুমি গৃহস্থী কইরা ফসল ফলাইয়া ফলাইয়া খাইতে খাইতে মরার জন্য তোমার দুনিয়াতে পাঠাইছেন, ব্যবসা কইরে কইরা মুনাফা কইরে কইরা খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে মরবার লাগি তোমার দুনিয়াতে পাঠাইছিল, চাকরি করতে করতে বেতন পাইতে পাইতে আর খাইতে খাইতে মরবার লাগি দুনিয়াতে পাঠাইছি না, দুনিয়াতে পাঠাইছি জান্নাতের খরিদ্দার হওয়ার জন্য। জান্নাতের খরিদ্দার হইয়া মরতে পারলে দুনিয়াতে আসা সার্থক, দুনিয়ার থেকে বিদায় হওয়া সার্থক। জান্নাতের খরিদ্দার হইতে না পারলে দুনিয়াতে আসা বিফল, দুনিয়ার থেকে বিদায় হওয়া বিফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা স্মরণ করাই দেওয়ার জন্য কমপক্ষে 124,000 নবী রসুল পাঠাইছে। নবী রসুল পাঠানির ব্যবস্থা যখন বন্ধ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশেষ নবী বানাইছেন, ওনার পরে আল্লাহ কাউকে নবী বানাইবেন না। এখন কি দুনিয়াবাসী মানুষের কোন কাজে দুনিয়াতে আসলো এই ব্যাপারটা জানার দরকার নাই? অবশ্যই দরকার আছে, নবী আসবেন না অত সব বিষয় জানার দরকার বাকি রয়েছে। জানাইবে কে? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, وَأَنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ. নবী রাসূলগণ এর উত্তরাধিকারী হইলেন আলেমগণ। যখন দুনিয়াতে নবী নাই, কিয়ামত পর্যন্ত আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করে যাবে। বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়াতে কোন নবী আছেন? কিয়ামত পর্যন্ত নতুন ভাবে আর কেউ নবী হবেন? তাইলে নবীগণের দায়িত্বটা কিয়ামত পর্যন্ত পালন করে যাইবেন কারা? একমাত্র উলামায়ে কেরাম। এই কারণে আলেমগণকে নায়েবে নবী বলা হয়, আলেমগণকে নায়েবে রসুল বলা হয়, আলেমগণকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন হাদিস শরীফে আল্লাহর রাসূল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন চাচা ছিলেন। এর মধ্যে একজন চাচার নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের এক চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু। আব্বাসের বয়স রসুল থেকে বেশি আছিল, চাচা তো বয়স বেশি আছিল, রসুলের বয়স আছিল আব্বাসের চেয়ে কম। একদিন এক লোকে রসুলের চাচা আব্বাসরে জিজ্ঞাসা করে, আব্বাস তুমি বলো না তোমার বাচ্চা মোহাম্মদ বলো? বলছেন কার বয়স বেশি? আব্বাস বেটা প্রশ্ন করে বুঝে, তুমি কেনা বড় কেনা ছোট এই প্রশ্ন তো বয়সের ব্যাপারেও, তো তুমি বলো না তোমার বাচ্চা মোহাম্মদ বলো? আব্বাস জবাব দিলেন, আনা আসান্ন মিনহু ওয়া হুয়া আকবারু মিন্নি, আমার বয়স বেশি কিন্তু বড় তিনি ওই, আমার বয়স বেশি কিন্তু বড় তিনি ওই। কেমন বুদ্ধিমান ছিলেন আব্বাস রসুলের চাচা। এই বেটার এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ছোটবেলায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এস্তেনজায় গেলেন, ইসলামের ভাষা এটার একটা এস্তেনজা, আর আমরা আধুনিক ভাষায় হয় টয়লেটিং, ইসলামের ভাষায় কিতাব এস্তেনজা। টয়লেটিং ওয়েলেটিং যাও কোন, ইসলামের ফরি ভাষাটা তো ইয়ার তাহা দরকার। রসুল ইস্তেনজায় গেলেন, পেশাব পায়খানার দরকারে গেলেন। রসুলের চাচা তো ভাই বয়সে ছুটু, ইনি জানতে ভাই যা রসুলের এস্তেনজার জন্য ব্যবহারের পানির ব্যবস্থা করে দিলেন। পানিটা তৈরি করার দেখতে আল্লাহ রসুলের জিজ্ঞাসা করলেন, আমার এস্তেনজার পানির ব্যবস্থাটা কে করলো? রসুলকে বলা হইল যে আপনার ছুটু ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার চাচাতো ভাই আপনার ইস্তেঞ্জার পানির ব্যবস্থা করছে। রাসূল খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসরে তুমি কুরআনের জ্ঞান দান করো। রাসূলের সেই দিনের দোয়ার বরকতে আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হয়ে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন বানায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে রাসুলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে বড় মুফাসসির কোরআন অতীতেও কোনোদিন ছিল না, বর্তমান দুনিয়াতেও নাই, কিয়ামত পর্যন্ত ওনার মতো এত বড় মুফাসসির কোরআন আর জন্ম হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের দুইটা পরিচয় স্মরণ রাখুন, সামনের কথা বলি উদাহরণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাসের ছেলে আব্দুল্লাহর একটা পরিচয় হইল তিনি রাসুলের আপন চাচাতো ভাই, আর একটা পরিচয় হইল তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন। ওনার প্রতি আপনাদের একটু ভক্তি শ্রদ্ধা হয়, একটু আস্থা বিশ্বাস হয়। ইনি একদিকে ছিলেন রসুলের চাচাতো ভাই, আর একদিকে ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির। তিনি বলেন, উম্মতের নবীরে পাইলে যেভাবে সম্মান করতে হয়, নবীরে না পাইলে এই উম্মতে আলেমকে সেইভাবে সম্মান করতে হবে। আগের কথার সাথে কথার সম্পর্ক আছে কিনা দেখ, যে যুগে নবী আসতেন এই যুগে নবী রসুলদার দুনিয়ার মানুষদের চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা মাথায় দিবে। যে যুগে নবী আসা বন্ধ এই যুগে কি দুনিয়ার মানুষ জান্নাতে যাওয়ার পথ চিনার দরকার নাই? জান্নাতে যাওয়ার পথ চিনাইতেন নবীগণ, নবীগণ নাই, অথচ জান্নাতে যাওয়ার পথ চিনার দরকার আমরা এখনো বাকি, আর বাকি নাই জান্নাতে যাওয়ার পথ চিনার বাকি, কিন্তু চিনা নেওয়ালা নাই। এখন উপায় কি হইতো? এখন একমাত্র আলেমগণ হবেন নবীগণের পক্ষ থেকে এই দায়িত্ব পালন করে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মতের নবীকে পাইলে যেভাবে সম্মান করতে হইত, নবীরে না পাইলে ঠিক সেইভাবে আলেমকে সম্মান করতে হবে। এই কথাটা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিয়ে আশা করি আপনারা বুঝতে পারবেন। ধরেন একটা লোক তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হইয়া বাবারে ভাইল না, ভাইল না, ভাইল না, লালন পালন করলো চাচা, লেখাপড়া শিখাইল চাচা, মানুষ বানাইল চাচা। এই লোকটাই যদি কয় আমার লাগি আমার চাচা হই আমার বাবা, অন্য লোকের বাপ হই তার বাপ আর আমার লাগি চাচা হই বাপ, এই কথাটার ব্যাখ্যা কি? যে আমার লাগি আমার চাচা হই আমার বাপ, এর ব্যাখ্যা কি? চাচাই আমার জন্ম দিছে না বাপের কাম করে দিছে? ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা হইল যে তোমরা যারা দুন্যে দিয়া নবী দেখাইছো না, যদি জান্নাতের খরিদ্দার হইতে চাও তোমরা লাগি আলিম হই নবী, কথা বুঝছেন? তোমরা লাগি আলিম হই নবী, নবীরে ভাইলে কলেমা কালাম নবীর কাছে শিখা যাইত, নবীরে ভাইলে উদুকুসল নবীর কাছে শিখা যাইত, নবীরে ভাইলে নমাজ বন্দেগি নবীর কাছে শিখা যাইত, নবীরে ভাইছো না হও কলেমা কালাম কার কাছে শিখছো, নবীরে ভাইছো না ব্যস্ত দেবার লাগি হালাল হারাম কার কাছে শিখছো, নবীরে ভাইছো না ব্যস্ত যাওয়ার লাগি নমাজ রোজা কার কাছে শিখছো, আলেমের কাছে, নবীরে এগুলি নবীর কাছে শিখার মতো ব্যবহার ছিল। নবী না ভাবার কারণে নবীর পক্ষ থেকে আলেম তোমরা কলেমা কালাম শিখাইছেন, আলেম তোমরা উদুগুসল শিখাইছেন, আলেম তোমরা ফাতনা ভাব শিখাইছেন, আলেম তোমরা হালাল হারাম শিখাইছেন, আলেম তোমরা নমাজ বন্দেগী শিখাইছেন, এই কারণে তোমরা লাগে আলিম নবী, কথা বুঝে আসলো কিনা? এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীরে পাইলে উম্মতে যেইভাবে নবীরে সম্মান করতে হয়, যে উম্মতে নবীরে পাইল না এরা আলেমকে ঠিক সেইভাবেই সম্মান করতে হবে। কোন কারণ আছে কি? নবীরে পাইলাম না গতিকে আলেমরে নবীর মতো সম্মান করতাম কেন? কোন কারণ আছে কি? কোন কারণ নাই। কি কারণ? আলিম ওই আমারে নবীর কাম করে দিছে, আলিম ওই আমারে নবীর কাম করে দিছে, নবীর দিন আমি নবীর কাছে শিখার দরকার ছিল, নবীরে পাইলাম না গতিকে আলিম আমারে নবীর দিন শিখাইলে, এই কারণে আমার লাগে আলিম ওই নবী, নবীরে ফেলে যেভাবে সম্মান করতাম আলিমরে ঠিক সেইভাবেই আমার সম্মান করতে হবে। এই মন্তব্য কার? রসুলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই অভিমত। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীরে ভাইছো না নবীর দিন আর কোনো কিছু যদি না শিখতে দেখো, যে কলেমা নবী শিখাইয়া গেছিলেন দুনিয়ার মানুষে, কম পরবর্তী যুগের মুসলমান এই কলেমা তার কাছে শিখছ, আলিমের কাছে শিখছ, সুতরাং তোমার লাগে আলিম ওই নবী, তুমি নবী দিয়ে ফেলে যেভাবে সম্মান করতে হইত তুমি আলিমকে সেইভাবে সম্মান করতে। এখন আমরা বোঝার চেষ্টা করি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমগণকে নবীগণের মতো সম্মান করার কোন কারণ যদি বুঝে থাকি, বুঝলাম কিনা? আলেমগণকে নবীগণের মতো সম্মান করার কোন কারণ আছে কিনা? নাই। আলেমগণ নবীগণের কাজ করে দিচ্ছেন, নবীর দিন নবীর নবীরে ভাইলে নবীর কাছে শিখতাম, নবীরে না ভাবার কারণে নবীর দিনের যেটুকু আমি শিখে থাকি আলেমগণ আমার শিখাইছেন, এই জন্য আলেমগণকে আমি নবীগণের সম্মান মতো সম্মান করতে হবে, কাজেই আলেমগণ আমার জন্য আলেমগণ ওই নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথা যদি আমাদের বুঝে আইসা থাকে আর যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো আলেমগণকে আমি এইভাবে সম্মান করি তাহলে আমার কি উপকার হবে? আর যদি ইবনে আব্বাসের কথা আমার পছন্দ না হয়, আলেমগণকে যদি আমি মর্যাদা দিই বা দেওয়ার দরকার মনে করি না, সম্মান করতে চাই রাজি থাকি না, তাহলে আমার কি ক্ষতি হবে? এই দুইটা কথা বোঝার চেষ্টা করি। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মিশরে, মিশরের বাদশাহ ছিল ফেরাউন, উনার জন্মের আগেই ফেরাউনে সিদ্ধান্ত নিয়ে রাখছে জন্মের পরে উনারে হত্যা করা, সারা দেশ জুড়ে জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে, শুধু মুসা নবীরে হত্যা করার জন্য। বলেন কোন নবীরে হত্যা করার জন্য ফেরাউনে জল্লাদ বাহিনী সারা দেশে মোতায়েন করে? মুসা নবীরে হত্যা করার জন্য। মুসা নবী যখন মায়ের গর্ভে আসলেন, মায়ের কোনো চিন্তা হওয়ার কারণ আছে? চিন্তার কোনো কারণ নাই, জন্ম হইলে তো ফেরাউনের জল্লাদ বাহিনী কেটে হলে কত বড় চিন্তা! আল্লাহ কোরআনে উল্লেখ করছেন যে মুসা নবীরে গর্ভে নিয়ে নবীর মায়ে এত চিন্তায় ভরলেন, এত টেনশনে ভরলেন যে সারা রাত এক সেকেন্ডের জন্য মায়ের ঘুম হয় না, ঘুমে ধরে না, দিন রাত চব্বিশ ঘন্টা দানা ভারী চলে না, দানা ভারী বন্ধ, ঘুম বন্ধ হইয়া গেল গর্বের সন্তানের চিন্তায়, যে আমার এই সন্তান যদি ছেলে হইয়া জন্ম হয় ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে কাইরা নিয়া আমার চোখের সামনে খাইতে ভালো হইয়া নি কেমন ভাবে বরদাস্ত করবে। এমত অবস্থায় আল্লাহ মুসা নবীর গর্ভধারিণী মার কাছে সংবাদ পাঠাইলেন, আল্লাহ নির্দেশ দিলেন তোমার গর্বে আমি ছেলে হই দিছি, এই ছেলে জন্ম হওয়ার পরে ফেরাউনের জল্লাদ বাহিনী তোমার কুল থেকে কাইরা নিয়া যেন কাটতে না পারে, এই জন্য তুমি একটু উসিল্লা করো আর বাকি দায় দায়িত্ব আমি আল্লাহ পালন। মায়ও কিছু উসিল্লা করবে না, দায় দায়িত্ব শুনলো না আল্লাহ পালন করবে, মায়ে কি উসিল্লা করবেন, আল্লাহ বলে দিলেন ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলেকে একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটা নীল নদে বাসাইয়া দাও, এই পর্যন্ত তোমার উসিল্লা শেষ, এরপরে এই ছেলের ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে হেফাজত করা রক্ষা করা শুনলো না আমি আল্লাহর দায়িত্বে থাকবে। মুসা আলাইহিসসালামের মা আল্লাহর হুকুম মতো তাই করলেন, ছেলে জন্ম হইল বাক্সে ঢুকাইয়া নদীতে বসাইয়া দিল, নদীর পানিরে আল্লাহ হুকুম দিলেন বাক্স ডুবাইও না, আপনারা যে কোনো একটা বাক্স নদীতে ভালো দেখেন তো ভেসে থাকবে না ডুবে যাবে, পানিরে আল্লাহ হুকুম দিলেন বাক্স ডুবাইও না, বাক্স বাসাইয়া নিয়ে যাও এবং এই বাক্সটা নিয়ে ফেরাউনের গাঠে লাগাও। আমরা দেশের ভাষায় হয় যেখানো বাঘের ভয় এখানো দায়িত্ব, যে ফেরাউনে হুকুম দিছে কাটবার লাগি বাক্সরে আল্লাহ হুকুম দিছে মুসি সুমুদারে ওই ফেরাউনের গাঠে নিয়ে লাগাইবার লাগে। কেন আল্লাহ হুকুম দিলেন, আল্লাহ জগৎবাসীকে দেখাইয়া দিবেন রাখে আল্লাহ মারে, আল্লাহর হুকুমে নদীর পানি এই শিশু মুসার বাক্স নিয়ে ফেরাউনের গাঠে লাগাইবে। এই সময় যে সময় বাক্সটা ফেরাউনের গাঠে লাগলো এই সময় ফেরাউনের বিবির নাম আসিল আসিয়া, ফেরাউনের বিবি আসিয়ার কিছু বাঙ্গি দাসী নদীর ঘাটে দোয়া মুসার কাজ করতেছিল, নদীর ঘাটে দোয়া মুসার কাজ করতেছে, আশ্চর্য একটা বাক্স ভাঙিয়ে বাসায় আনছে ঘাটে লাগাইছে, দেখিয়া বাক্সটা তারা উঠাইল, উঠাইয়া বাক্সটা খুলতে চাইল, এই অবস্থায় বান্দিগুলির মধ্যে একটা বান্দির মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি জাগাই দিলেন, কি বুদ্ধি, যে আমরা হইলাম রাজার বিবির বান্দি, নদীর ঘাটে বাক্স পাইছি, বাক্স ভাইয়া যদি নদীর ঘাটে খুলি, খুলিয়া যদি ইটার ভিতরে কোন টাকা পয়সা ধন দৌলত সোনার বা ভাই, আর এরপরে যদি রাজার বাড়িতে নিয়ে যাই রাজবাড়ির মানুষে কইব বান্দির দল দেখাই বরা বাক্স নদীর ঘাটও খুলছস, কিছু না কিছু চুরি কইরা রাখছস, কিছু না কিছু চুরি কইরা রাখছস, নদীর ঘাটও বাক্স খুলছস, বাক্স বাক্স ভরা টাকা পয়সা, বাক্স ভরা, বাক্স ভরা ধন দৌলত, বাক্স ভরা সোনারূপা, নদীর ঘাটও খুলছস, আর এর ফলে রাজার বাড়ি তুই আইছস, পথে পথে না জানি কতটা চুরি করছস, খামোখা চুরি না কইরা চুরিতাম কেন, যেন খুলতাম হই না রাজার ঘর নিয়ে খুল বোঝাতে আমরা তুমি আমরা দেখতে উচুর কইত না, এই বুদ্ধি আল্লাহ একটা বান্দির মাথায় লাগাই দিলে, এই বান্দি সব বান্দির আগে কথাটা বুঝাইল, চুরি না বুঝা চুরিতাম কেন, আমরা বাক্স এখানে খুললে তুই মানুষ কইতে পারবো যে খুলছ যখন কিছু না কিছু চুরি করছস, এখানে খুলতাম হই না, খুল বুঝিয়া রানীর সামনে সব বান্দি বুদ্ধি লইল, লইয়া বাক্স নদীর গাঠে না খুললিয়া বান্দিরা বাক্স নিয়ে গেল রাজার বিবির সামনে, বিবির সামনে বাক্স খুললে দেখলো না কোনো টাকা পয়সা আছে, না কোনো সোনা রূপা আছে, না কোনো দন দৌলত আছে, একটা লাওয়ারিস ছেলে, লাওয়ারিস কি ওই বাড়ি কর কই ঘর কেউ জানে না, মা কে বাবা কে কেউ জানে না, আশ্চর্য খবর যখন শহরে মুহূর্তের মধ্যে ছড়াইয়া পড়লো ফেরাউনের জল্লাদ বাহিনী খবর দিয়া হাজির হইয়া গেল, এই ফেরাউনের জল্লাদ বাহিনী এটা তো এমন এমন জল্লাদ বাহিনী ছিল যে রাজায় যতটুকু আদেশ করছে অতটুকু খাটে, এর বেশি খাটে না, কিন্তু একটা কিচ্ছা আছে এই কিচ্ছার রাজার দেশ, রাজায় যত হান হুকুম করছে জল্লাদে এর থেকে বেশি খাটে, এক দেশ বলে আসলে এক রাজা, রাজায় হুকুম করছে আমার দেশ যত জন্তুর কান সাইরাঙ্গুল থেকে বেশি লম্বা ইতার কান কাটতে লাও, জল্লাদ বাহিনী চুরি করিয়া সারা দেশে বাড়িছে কান কাটা জল্লাদ বাহিনী, কার কার কান কাটতো যারার কান সাইড আঙ্গুল থেকে লম্বা তারার কান কাটত। খবর পাইয়া বেড়ার ফাল দেশান্তর হওয়ার জন্য বেড়ার খান সাইড আঙ্গুল থেকে লম্বা নেই, বেড়ার খান সাইড আঙ্গুল থেকে লম্বা জি না, বেড়ার খান দুই আঙ্গুলে বেশি হয় না, মেরা মেরা যারা যারা নেড়া অর্থাৎ করে না, কান কাটার আওতাত পরে না, কিন্তু মেরার ভাল রানা হয়েছে দেশ থেকে বাধ্য রাস্তার মাঝে ভাইছে এক খরগোশে লাগাল, খরগোশের কানত কাল মাথা খরগোশে লাগাল, ভাইয়া কয় মেরার ভাল কই যাস, কয় দেশ থেকে বাধতাম লেখেরে কখন চস্তা রাজার খান কাটা জল্লাদ বাহিনী বাড়িছে, মেরার ভালে কয় রাজার আইনের আওতাত খরগোশে কয় মেরার রাজার ভাইনের রাইনের আওতা ধরলে আমি ভরি আমার খান আদাত লম্বা কাটলে আমার খান কাটব, তোরার খান তো দুই আঙ্গুল না তোরার আদর্শ কেরে তোরার খান তো কাটত না, তোরা তো আওতা পরত না, মেরার বালে হয় খান বুঝছ না বলে না ওই তা এইরকম জল্লাদ বাহিনী তা আগে খান খাট চালায় পরে মাফে, আগে যদি আমার দুই আঙ্গুল খান খাইতে পরে মাফলে ওই কি তুই তোর না মাফলে ওই কি যাত্রা যাও বর্তমান দুনিয়াতে হওয়া যায় মাঝে মাঝে আপনার দেশও না ভাইলে অন্য দেশও হওয়া দেব, ফেরাও নেই জল্লাদ বাহিনী যার লাগি কইছে তার লাগি ওই বাড়িছে যা যখন পাইছে পাইছি আমরা এর লাগি ফেরাও নেই আমরা দায়িত্ব সমঝাই দাও আমরা তার হত্যারে হত্যা করবো, এখন ফেরাউনের বিবি আসি আসবো একটা ছেলে এইভাবে হওয়া গেছে আমার বড় দয় আমার লাগে আমার মনে চাই ভালতাম তোমরা কাটতে যে দিতাম না চল্লার বাহিনী কয় তোমার মনে চাই যে তোমার মায়া লাগলে দয়া লাগলে কোনো কাজ হইত না রাজার আইন আমরা কাটনই লাগবো, ফেরাউনের বিবি আসি আসবো রাজা তো আমার স্বামী হবে আমার স্বামীয়ে যদি আমার অনুমতি দিয়া দেয় এই ছেলেটা লালন পালন করার এটা তোমরা কাটার অধিকার নাই, জল্লাদ বাহিনী কইলে ঠিক আছে তোমার স্বামীর আইন পালন করার লাগে আমরা কাটতাম হয়েছি, তোমার স্বামী যদি তোমার অনুমতি দেয় আমরা তো কাটার কোন দরকার নাই আমরা দ্বারাই একটা অবস্থায় তোমার স্বামীরে জিজ্ঞাসা করো অনুমতি দেয় কিনা, এরা চুরি সাক্ষী দিয়ে দাঁড়াই দিতে আর ফেরাউনের বিবি আসিয়া এই শিশু মুজারে লইয়া ফেরাউনের দ্বারা গিয়া কয়ে দিয়া হত্যা লাওয়ার ছেলে হওয়া গেছে তোমার জল্লাদ বাহিনী কয়টা চলে যাও আর আমার মহব্বত কাছে আমি তুই ভালতাম তোমার অনুমতি ছাড়া এরা আমার ভালতে দেয় না কারণ তুমি কও আমার অনুমতি দিলাই ভালবা, ফেরাউনে কয় এই আসিয়া দেখ তোমার মহব্বত লাগতে পারে আমার মহব্বত লাগে আমার আশঙ্কা হয় এইটা ওই বড় ওই আমার দুশ্মন হইতে ভালে এইটা ওই বড় ওই এইটার কারণেই আমি ধ্বংস হইতাম নাই, কথার ভঙ্গিতে কি বোঝা যায় অনুমতি দিয়া দিব এই পর্যন্ত কথা বলা মাত্রই আল্লাহ ফেরাউনের মাথার মধ্যে একটা বুদ্ধি জাগায় দিছে, এবার আল্লাহ ফেরাউনের মাথায় বুদ্ধি জাগায় দিল কি বুদ্ধি সংসার স্বামী স্ত্রী মিল্লা মিশা চলতে হইলে স্বামীর ষোলো আনাকা দুই স্ত্রীর পছন্দ হইব এমন কোনোদিন হইতে পারে না, স্ত্রী সারা জীবনে স্বামীর বড় যত কাজ করে শতকরা একশো টাকা দুই স্বামীর পছন্দ হইব এমন হইতে পারে না, কোনোদিন দুইজনের পছন্দ অপছন্দ কিছু গর্মি লইতে পারে সামান্য একদিন একটা গর্মি লইলেই যদি এক ফক্কর অপছন্দটা আর এক ফক্কর মান্য নিতে না পারে স্বামী স্ত্রী মিল্লামিশা কোনোদিন সংসার চালাইতে পারবে না, কাজেই সংসার সুখের সুখের সংসার গড়ার স্বার্থেই অনেক সময় স্বামীর একটা কাজ পছন্দ না হইলেও স্ত্রীর মান্যা নিতে হয়, স্ত্রীর একটা কাজ পছন্দ না হইলেও স্বামীর মান্যা নিতে হয় নাহলে সংসার টিকে না সংসার ভেঙে যায়, এই বুদ্ধিটা আল্লাহ ফেরাউনের মাথায় লাগে কিন্তু বর্তমান সমাজে অনেক মুসলমান স্বামীর মাথায় এই বুদ্ধি জাগে না, অনেক মুসলমান স্ত্রীর মাথায় এই বুদ্ধি জাগে না, স্বামীর একটু সামান্য কাজ অপছন্দ হইলেই স্বামীর সাথে ঝগড়া শুরু করে দেয়, স্ত্রীর একটু কাজ অপছন্দ হইলেও স্ত্রীর ঘর থেকে বের করে দেয়, আল্লাহ ফেরাউনের মাথা মেঝে যে বুদ্ধি জাগায় দিলেন অন্তত এই বুদ্ধিটা আমাদের বর্তমান সমাজে মুসলমান স্বামী স্ত্রীর মাথায় থাকা দরকার, কি বলেন আপনারা আপনি কি মনে করেন আপনার বিবির সারা জীবনের ষোলো আনা খাবি আপনার পছন্দ মতো না এক দুইটা বছরের খেলা হইতে পারে, মা বোনরা কি মনে করেন আপনার স্বামীর সারা জীবনের ষোলো আনা খাবি আপনার পছন্দ মতোই হওয়া না, এক দুইটা কাজ পছন্দের খেলা হইতে পারে, আরে পছন্দের খেলা হইতে পারে। এক কিতাবের মধ্যে একটা ঘটনা আছে আমি আপনার শোনাই, হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে স্বামী স্ত্রী দুইজন মুরিদ আছে, তারা উনারে দাওয়াত দিল যে আমরা ঘরে একদিন খানা খাই, আমরা সব খানা খাইতে গেলেন, এই ঘরের স্বামী স্ত্রী দুইজন তানভী হিসেবে কাছে মুরিদ, তানভী রহমতুল্লাহ আলাইহি খানা খাইয়া সেটা কইলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা ঘরে খানা খাইলাম, খানা ভাতটা বড় মজা হয়েছে, ভাতটা মজা হয়েছে কথা শুনিয়া ঘরের স্ত্রী কান্দা শুরু করছে, পর্দার আওয়াজ কানতে কানতে এমন কান্দা দিছে যে কান্দার আওয়াজ পর্দার বাইরের থেকে তানা ভিজা শুনতে লাগে, কান্দার আওয়াজ শুনিয়া তানা বিষয়ে জিগাইলেন যে তোমার আঁতের রান্দা আমি খাইয়া মজা পাইছি, খোয়াই তুমি কি দুঃখ পাইছো, তুমি কান্দ আমার এই কথায় কান্দ করে দেখি খানদানের কথা না বুঝি কার কথা, সে তুমি কান্দ করে ওই হিন্দু রামের কথায় আমি দুই ফেছি, আমাদের কথার কারণে কান্দি না কিতার লাগে কান্দ, বলে আপনার জীবনের হইলে দিন আমার ঘরে খাইয়াছে কথা হাম কইলেন যে আমার হাতে রান্দাটা মজা হইছে, আমার স্বামী সারা জীবন হয় এমন একটা কথা আমার কোনো কেন লাগি একটু বে মজা, একদিন হইলে ওই দিনই অত বে মজা ফেলে রান্না খেলা হইলে সংসার ঠিক হইলি, একদিন একটু বে মজা হইলেও কমল লাগবো না আজকে রান্দা ধরো আরো মজা হয়েছে আজকে কেন রান্ধো, তাহলে সংসারটা সুন্দর ভাবে বইয়ে উঠবো, একজনের প্রতি আরেকজনের মহব্বত বাড়বো, একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা বাড়বো, সংসার সুখে রইব, কিভাবে সংসার সুখের বুঝে ঘুরে চুয়া যায় আমরা বুঝুগানে আমরা বুঝুগান আমরা ওলামায় কারণ ঘটনা কিতাবে লেখা দিয়ে গেল যে আপনি জীবনের হইলে দিন আমার গরু খাইয়া দিয়ে কথা কইলেন, আমার স্বামী সারা জীবন বরান দেখা হইতেছি একদিনও আমার এই কথাটা বললো না যে আজকে তোমার হাতে রান্না বানো না কি অসুবিধা হয়, একদিন আমার বিবিনী কথাটা কইছে যে আজকে তোমার হাতে রান্দাটা বড় মজা হয়েছে, দুঃখ পাইব না সুখ পাইব, সুখ পাইলে আমার তার সংসার সুখে রইব না আমার সংসার সুখে রইব, তা আমার একটা মুখের কথার কারণে যদি আমার বিবি খুশি হয় আমার একটা মুখের কথার কারণে যদি আমার সুখের সংসার করে এমন একটা মুখের কথা কইছে না কষ্ট লাগে না পয়সা খরচ হয় কুচকিত লাগে না খালি মুখের কথার তারাই শোনে, এই বুদ্ধিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মাথায় লাগায় বুঝলেন কিনা ঘটনা দেখ, তখন আল্লাহর লাগাইয়া দেওয়া বুদ্ধি ভাইয়া ফেরাউন ন্যায় হয় বা দেখ আসিয়া তোর মহব্বত লাগছে আমার মহব্বত লাগে না, তবে দুজনে মিলামিশা সংসার সালানি লাগবে আমার পছন্দ না লাগলেও তোর যখন পছন্দ লাগছে তে ফেললে না ওই দিল মিশন কেমনে কেমনে ভালো মিশন দিলে বুঝছেন কিনা দেখেন, ঘটনার এই অংশের তফসিরের কিতাবে লেখা আছে যে শিশু আগামী ৪০ বছর পরে নবী হবে না এখনই নবী না নবী বিয়ার ৪০ বছর বাকি ৪০ বছর বাকি, এই শিশু যে বিবি আসিয়ায় কইল যে আমার মহব্বত লাগে একটা কথার কারণে আল্লাহ বিবি আসিয়ারে এত বড় ঈমান দান করলেন মরণের সময় নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরে আছে, আর ফেরাউনে দেখছি না আমার মহব্বত লাগে না এই একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হলো, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে বলছেন যে তোমরা জান্নাতে যাওয়ার পথ নবীরা দেখাইছে, নবী নাই দুনিয়াতে এখন সারা দুনিয়ার সমস্ত মানুষে জান্নাতে যাওয়ার পথ দেখানোওয়ালা একমাত্র আলেমগণ, কাজেই নবীরে ফাইলে যেইভাবে সম্মান করতে হইতো নবী নাই দুনিয়ার মানুষে আলেমগণকে সেইভাবেই সম্মান করতে হবে, এটা কার কথা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমদের প্রতি অন্তরে ভক্তি শ্রদ্ধা রাখি আলেমদের প্রতি যদি অন্তরে সম্মান পোষণ করি ফলাফল কি হবে বিবি আসিয়ার মতো মরণ, কথাটা কিতাবে লেখা আছে, কোন মানুষ যদি আলেমদের এই কারণে মনে মনে সম্মান করে আর কিছু যদি নাও করতে পারে, আলেমদের সম্মান করার অর্থ এটা না যে তারা মাথা ফুড়িয়ে গোড়া নিল, আলেমদের সম্মান করার অর্থ কথা না যে নিজের পকেটের ভাষা উদার বিরা তাদের দিয়া দিতে, আলেমের সম্মান করার অর্থ হলো যে আপনি আমার এত বড় উপকার করছেন, আপনি যদি আপনারা যদি আমরা কলেমা না শিখাইতেন, আপনারা যদি আমরা হালাল হারাম না শিখাইতেন, আপনারা যদি আমরা নমাজ বন্দেগি না শিখাইতেন আমরা জান্নাতে যাইতে পারতাম না, আমরা জাহান্নামী হইয়া যাইতাম, কাজেই তার প্রতি মনে মনে একটা ভক্তি শ্রদ্ধা রাখা, এটাই মূল সম্মান। বলেন আলেম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো আলেমদেরকে সম্মান করতে গিয়া ধন সম্পদ দিয়া দিতে হয় না, মাথা দিয়া ঘুরাইতে হয় না, অন্তরটা ঠিক রাখলেই হয়। দুঃখের বিষয়ে বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের বড় বড় পণ্ডিত না পর্যন্ত আলেমদের প্রতি অন্তরটা ঠিক না, অন্তরটা ভালো না। আলেমদের দেখলেই তার চেহারা ফেকাশে হইয়া যায়, কোন আলেমের আলোচনা হইলেই তার মন বিগড়িয়া যায়, অথচ কান্দ লইয়া গুড়া নিয়া লাগে না, পকেট উদার খুঁজিয়া দেখা পয়সা দেওয়া লাগে না, শুধু আলেমের প্রতি মনে মনে এইটুকু শ্রদ্ধা দিল যে আপনার কারণে আমি জাহান্নাম থেকে বাসার পথ পাইলাম, আপনাদের কারণে আমরা জান্নাতে যাওয়ার পথ পাইলাম, অতটুকু আন্তরিকতা থাকা এইটাই যথেষ্ট বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মনন হওয়ার জন্য। হইতে পারে আপনি একজন শিক্ষিত, হইতে পারেন আপনি একজন ডাক্তার, হইতে পারেন আপনি একজন ইঞ্জিনিয়ার। এই সমাজে মুসলমানের জন্য যেমন ভাবে আলেমদের দরকার, তেমনি ভাবে ডাক্তারেরও দরকার আছে, তেমনি ভাবে ইঞ্জিনিয়ারের দরকার আছে। কথাটা বুঝবার লাগে আমি একটা উদাহরণ দিই, শোনেন। ধরেন আপনার দুইটা ছেলে, একটা ছেলেরে মালসায় পরে আলেম বানাইছেন, আর একটা ছেলেরে মেডিকেল কলেজে পড়াইয়া ডাক্তার বানাইছেন। এক ছেলে মালসায় পরে আলেম বানাইছেন, এক ছেলেরে মেডিকেল কলেজে পড়াইয়া এমবিবিএস ডাক্তার বানাইছেন। এখন যেই ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছেন, এই ছেলে যদি কোন জটিল রোগে আক্রান্ত হয়, যে ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছেন, এই ছেলেটা যদি কোন জটিল রোগে আক্রান্ত হয়, তার চেয়ে আরো বড় আলেমের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাইব না, বুঝেন না কথা আপনারা। আমার যে ছেলে আলেম হইল, ওই ছেলেটা যদি কোন মারাত্মক রোগে আক্রান্ত হয়, তার চেয়ে আরো বড় আলিমের ব্যবস্থায় ওষুধ খাইব না, যে ছেলেটা ডাক্তার আছে তার পরামর্শ নিতেই হবে। আপনি যত বড় আলেম হইতে পারেন, ঔষধ খাওয়ার বেলায় আপনার কথা চলবে না, ডাক্তারের পরামর্শ নিতেই হবে। ঠিক তেমনি ভাবে আপনার যেই ছেলে ডাক্তার হইল, সে যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, আরো বড় ডাক্তারের কথা মতো ধরতেই হবে, না আলেমের কথা মতো চলতেই হবে। আলেম যেমন ভাবে রোগের যদি চিকিৎসা করতে হয়, ডাক্তারের কথা মতো চলন সারা পথ নাই, ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত বিজ্ঞানী, সমস্ত পণ্ডিত যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আলেমদের পরামর্শ ছাড়া চলার বিকল্প, চলার কোন বিকল্প নাই। কথা বুঝলেন কি না? তাহলে যে ডাক্তারের চিকিৎসা আমার রোগ সারে, এই ডাক্তারের প্রতি অন্তরে আমার ঘৃণা থাকা দরকার। ওকা দেখি তো কিতাব উদ্দাও, যে ডাক্তারের চিকিৎসায় আমি রোগমুক্তি হই, রোগমুক্ত হই, যে ডাক্তারের চিকিৎসায় আমি সুস্থ হই, যে ডাক্তারের চিকিৎসায় আমার স্বাস্থ্য ভালো থাকে, এই ডাক্তারের প্রতি আমার মনে ঘৃণা থাকা দরকার, ভক্তি শ্রদ্ধা থাকা দরকার। কোন কারণে? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে ওনার দ্বারা আমার উপকার হয়, আমার রোগ মুক্তি হয়, আমার স্বাস্থ্য ভালো হয়, এই কারণে ওনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রাখা দরকার। এখন বলেন, যে আলেমের কারণে আমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়, যে আলেমের কারণে আমার বেহেশতে যাওয়ার পথ হয়, এই আলেমের প্রতি কি পরিমাণ ঘৃণা অন্তরে রাখা দরকার? তাহলে এটা কি অযৌক্তিক? আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাটা অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসঙ্গত? চূড়ান্ত যুক্তিসঙ্গত। সর্বযুগের সর্বলোকের কোন না কোন আলেমের সাথে সুসম্পর্ক রাখিয়া চলা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার বিকল্প কোন ব্যবস্থা নাই, জান্নাতে পৌঁছার বিকল্প কোন ব্যবস্থা নাই। আমাদের বর্তমান সমাজে আমার মনে হয় প্রতি লাখ মুসলমানের 99,999 জন মুসলমানের এই এই খবর নাই, এই দিশা নাই যে কোন একজন আলেমের মুরব্বী মানিয়ে আমি আমার নমাজটা আমি উনার নির্দেশ মতো পড়বো, আমার উজুটা আমি উনার নির্দেশ মতো পড়বো, আমার গোসলটা আমি উনার নির্দেশ মতো করবো, আমার এবাদত বন্দেগী উনার নির্দেশ মতো করবো, সংসারের কোন কাজটা করলে জায়েজ হবে, কোন কাজটা করলে জায়েজ হবে না, আমার মুরব্বী একজন আলেম আছেন, আমি উনার কাছ থেকে মতামত নিয়ে আমি করবো। এইরকম মুরব্বী কোন না কোন একজন আলেমের মুরব্বী না মানিয়া অনেকে আজকাল নিজে নিজেই নিজের বুঝদার মনে করে, মনে করে আমি যেভাবে উজু করি এইভাবে এটাই সঠিক, আমি যেভাবে গোসল করি এটাই সঠিক, আমি যেভাবে নমাজ করি এটাই সঠিক মনে করে অনেকে, ঠিক না? এই বলে ঠিক না। আচ্ছা কোন যেটা আমি আপনারা জিজ্ঞাসা করি, আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক রোগের চিকিৎসা ইয়াতে দেখতে কিনা, কম্পিউটারে দেখতে পাওয়া যায় কিনা? ইন্টারনেটের মাধ্যমে অনেক রোগের চিকিৎসার কথা উল্লেখ থাকে না, পাওয়া যায় না? পাওয়া যায়। এই ইন্টারনেট দেখে দেখে কোন রোগী নিজে চিকিৎসা করে না, হাজার ইন্টারনেট ফালাইয়া একজন সুনির্দিষ্ট ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ করে। তোমার শরীরের চিকিৎসার জন্য যদি ইন্টারনেট যথেষ্ট না হয়, টেলিভিশন যথেষ্ট না হয়, একজন সুনির্দিষ্ট ডাক্তার ছাড়া যদি তোমার শরীরের চিকিৎসা হয় না, তাহলে কেমনে তুমি বুঝলে যে একজন সুনির্দিষ্ট আলেম ছাড়া তুমি টেলিভিশন থেকে শিক্ষা, টেলিভিশন থেকে কলিমা শিক্ষা, টেলিভিশন থেকে আলমা শিক্ষা, টেলিভিশন থেকে রোজা শিক্ষা তুমি ব্যস্ত যাইতে পারবে? টেলিভিশন থেকে যদি রোগের চিকিৎসা না হয়, টেলিভিশন থেকে ব্যস্ত ব্যস্ত যাওয়ার পথ কেন হয়? এই খান্ড জ্ঞান গেল কোথায় মুসলমান সমাজে? প্রত্যেকটা মানুষে মনে করে যে ডাক্তারি বই কিনা বড় বইয়া 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 কোনোদিন ডাক্তার হওয়া যায়, যতক্ষণ পর্যন্ত যথারীতি মেডিকেল কলেজ ভর্তি হইয়া কোর্স পুরা না করা যায়, পরীক্ষা দিয়ে পাস না করা যায়। কিন্তু বহুত মুসলমান আজকাল মনে করে যে কোরআন শরীফের ইংরেজি ট্রান্সলেশন লাইব্রেরির থেকে কিনে আনলে, বোখারি শরীফের ইংলিশ ট্রান্সলেশন লাইব্রেরির থেকে কিনে আনলে আর বড় বইয়া বইয়া নিজে নিজে পড়লে কোরআন শরীফের তফসির করতে বলা হইয়া যাওয়া যায়, সহি বোখারি শরীফের হাদিস বলতে বলা হইয়া যাওয়া যায়। তোমার কোন বুতে ধরলো? তুমি মেডিকেল কলেজে ভর্তি হইয়া ভর্তি না হইয়া নিজে নিজে বই খুঁজা ডাক্তারও আদায় না, এটা বুঝো? আর তোমার কোন বুতে ধরলো তুমি আলিমের কাছে কোরআন হাদিস না শিক্ষা নিজে নিজে ট্রান্সলেশন খুঁজে আলিম হইয়া যাওয়া লাগায়? তুমি কেমনে বুঝা এটা? দেখি মেডিকেল কলেজের বইয়ের থেকে কোরআন আরো সহজ নাকি, মেডিকেল কলেজের বইয়ের থেকে হাদিস আরো সহজ নাকি? এই সমাজের বেশিরভাগ মুসলমান এইভাবে নিজে রাজি যারা স্বনির্ভরশীল, আমি লাইব্রেরি থেকে কিনে নিজে নিজে খুঁজে আমি বুঝতে পারছি ব্যস্ত দেওয়ার পথ, আমার আর কোন আলিমের পরামর্শ নেওয়ার দরকার নাই। তুমি যদি ব্যস্ত দেওয়ার বেলায় নিজে নিজে বুঝা ব্যস্তের ভর্তি না লাও, আলিমের দরকার মনে না থাকে দরকার না থাকে, তাহলে তুমি টেলিভিশন দেখে দেখে ইন্টারনেট দেখে দেখে তোমার চিকিৎসা তুমি করো না কেন? তুমি একজন ডাক্তারের দরকার দরকার থাকে কেন? যেমন ভাবে চিকিৎসার বেলায় টেলিভিশন যথেষ্ট হইতে পারে না, ইন্টারনেট যথেষ্ট হইতে পারে না, লাইব্রেরির এই ডাক্তারি বই যথেষ্ট হইতে পারে না, নিজে নিজের পড়া যথেষ্ট হইতে পারে না, সুযোগ্য ডাক্তার ছাড়া ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য ইন্টারনেট যথেষ্ট নয়, টেলিভিশন যথেষ্ট নয়, নিজে নিজে ঘরে বসে বসে কোরআন হাদিসের ট্রান্সলেশন করা যথেষ্ট নয়, একজন আলিমকে মুরব্বী মানিয়া চলা ছাড়া? কথা পরিষ্কার বুঝলেন কিনা? সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য নির্দেশ যে তোমরা নবীর ফেলে যেইভাবে সম্মান করতে হইতো আলেমকে সেইভাবে সম্মান করতে হবে, করলে কি হবে? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় বড় হবে। যদি আলেমদের প্রতি কারো অন্তরে ঘৃণা থাকে, কোন কারণে? তিনি কোরআন হাদিসের কথা বলেন কেন? তিনি হালাল হারামের কথা বলেন কেন? তিনি জায়েজ না জায়েজের কথা বলেন কেন? তিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেন কেন? এই কারণে যদি কোনো আলেমের প্রতি কারো অন্তরে ঘৃণা থাকে, আল্লাহর কসম মরণের সময় ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ। কথা তফসিরে কিতাবে লেখা আছে, বুঝে থাকলে বলেন, আলেমদের প্রতি অন্তরে ভক্তি থাকলে কার মতো মরণ হবে? আসিয়ার মতো মরণ হবে। আলেমদের প্রতি অন্তরে ঘৃণা থাকলে কার মতো মরণ হবে? ফেরাউনের মতো মরণ হবে। সুতরাং আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আল্লাহর দেখানো পথে যদি আমাদের জান্নাতে যেতে হয়, জান্নাতের পথ টেলিভিশনে শুনে না, জান্নাতের পথ ইন্টারনেটে শুনে না, জান্নাতের পথ কোনো পণ্ডিত আর কোনো ডাক্তারে শুনে না, জান্নাতের পথ কোনো বইয়ে লেখা নাই, জান্নাতের পথ চিনেন একমাত্র নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ, ওনাদের সাথে সুসম্পর্ক রাখিয়া ওনাদের পরামর্শ মতো চলিয়া আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দোয়া শরীফ ইবেন দোয়ার একটু বসেন, আস্তা চিন্তা দর্শন করে। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى اله وصحبه اجمعين وسلم وتفضل عدد مدرسه وتفضل অনেকে অনেক রকমের দোয়া চাইছেন, অনেক বেমারির দোয়া চাইছেন, অনেক পরীক্ষার্থীর দোয়া চাইছেন, বিশেষ করিয়া মাদ্রাসা আছে আপনারা ইমাম সাহেবের মুখে হইয়া নবীর গর মাদ্রাসার যারা দান করছেন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া আখিরাতে দান করতা, আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দিক। আলহামদুলিল্লাহি আল্লাজি হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ আমরা এই অনুষ্ঠানে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কুরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এই আলোচনার উসিলায়, এই অনুষ্ঠানের উসিলায় আমাদের জিন্দেগান হেদায়েত করুন। ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মধ্যে নাজাত দান করুন। ইয়া আল্লাহ গুনার পথ ছাড়িয়া দিয়া, ইয়া আল্লাহ নেকের পথে আইসা, ইয়া আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের বেমারীদেরকে আরোগ্য দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করিয়া দাও। ইয়া আল্লাহ দুঃখীদের দুঃখ দূর করিয়া দাও। ইয়া আল্লাহ সমস্যা জর্জরিতদের সমস্যার সমাধান করিয়া দাও। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করছে প্রত্যেকের নিয়ে দোয়ারে কবলা করে দাও। ইয়া আল্লাহ যারা যত রকমের আশা নিয়ে হাত উড়াইছে প্রত্যেকের নেক বাসনার কবলার মধ্যে দূর করো। ইয়া আল্লাহ নবীর গর মাদ্রাসায় আল্লাহ গর মসজিদে যারা যত রকমের দান দক্ষিণা সাহায্য সহযোগিতা করে আসতেছেন, ইয়া আল্লাহ তাদের জন্য জান্নাতে স্বর্ণের গর্বনায় দাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ মা বোনদের পক্ষ থেকে যত দোয়া দরখাস্ত করা হচ্ছে, ইয়া আল্লাহ তাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا رب العالمين.